exclusively on FusionBD.com.
Royal Tiger Twin presents. Jaha bolibo, sabko bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রবিবারের রাতে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছেন এমন একজন যিনি আজকে লাখ লাখ মানুষের সামনে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো কনভেস করতে যাচ্ছেন। তার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, আপনারা গত সপ্তাহে জেনেছেন, সেটা হচ্ছে যে যাহা বলিব সত্য বলিব এই প্রথম। যদিও হ্যালো ইট 920 অনুষ্ঠানে যেটা প্রচার হয় প্রতি বুধবার রাত 11টায়, সেটার আমরা পরপর তিনটি বই বাজারে এনেছি, কিন্তু এই প্রথম যাহা বলিব সত্য বলিব 200 পর্ব পার করে অসম্ভব সারা জাগানো 10টি গল্প নিয়ে বই বের করতে যাচ্ছে, এবং বইটিকে আমরা ইন্টারন্যাশনালি পাবলিশ করার চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে। সেই জন্য একই সাথে বাংলা এবং একই সাথে সেটার বাংলার ইংরেজি অনুবাদ সহ বইটি প্রকাশ করার চেষ্টা করছি আমরা। এবং এই বইটি শুধু সিলেক্টিভ কিছু লিসনার যারা আছেন তারা পাবেন, এবং এই জন্য আপনাদেরকে অ্যাডভান্স বুকিং দিতে হবে। মাত্র 200 টাকা বইয়ের নামমাত্র মূল্য রাখা হয়েছে, এবং আমরা সাধারণত যেটা করে থাকি, বই থেকে আপনারা জানেন যে অর্থটা আমরা পাই সেটা আমরা চ্যারিটিতে দান করে দেই। গত বইগুলোর ক্ষেত্রে আমরা সেটা হয়েছে, তো এই বইটির ক্ষেত্রেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। যারা বইটি সংগ্রহ করতে চান ঘরে বসে এবং বাজারে আসা মাত্রই, তাদেরকে আমরা বলছি অ্যাডভান্স বুকিং দেওয়ার জন্য আমাদের রকমারি ডট কম এর নাম্বারে ফোন করে বলতে হবে যাহা বলিব সত্য বলিব বইটা নিতে চাই। আর জি কিবরিয়া, 200 টাকা বইয়ের মূল্য, এবং অ্যাডভান্স বুকিং এর জন্য আপনাকে ফোন দিতে হবে 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি 16297 এই নাম্বারে ফোন দিয়ে বললেই হবে। খুব দ্রুত বইটি বাজারে আসবে, এবং বইটি সম্পর্কে আমি যে কথাটা বলছি হয়তো বইও এই কথাটা লেখা থাকবে, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে অন্তত বইটি একবার পড়ে দেখা উচিত, তাহলে হয়তো আপনি ভুল সিদ্ধান্তটি কখনোই নেবেন না। ওকে, এই পর্যায়ে আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে বসছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের সত্য বলার মঞ্চে আজকের অতিথি স্বাধীন। অনেকে তাকে আলাউদ্দিন নামেও ডাকেন। পিরোজপুর কাউখালীতে স্বাধীনের জন্ম। 24 বছর বয়সী স্বাধীন বর্তমানে মোবাইলের ব্যবসা করেন। স্বাধীনের প্রিয় খাবার রং চা। শুনতে অবাক লাগছে, তাহলে চলুন স্বাধীন আমাদের আরো অবাক করা কিছু শোনান কিনা তা জানতে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে স্বাধীন রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে, এবং সে অনেকের কাছে আলাউদ্দিন নামে পরিচিত। স্বাধীনের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে উঠে আসবে, তার আগে আপনাদেরকে বরাবরের মতো আশ্বস্ত করছি, কোনো বিষয় কনফিউজ হলে আমরা সঙ্গে সঙ্গে SMS পোলের সাহায্য নেব। এবং একই সাথে আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, আমাদের যাহা বলিব সত্য বলিব আদি এবং অকৃত্রিম বন্ধু, এবং একই সাথে রিসেন্টলি তিনি ডরেও তার যে সাইকো অ্যানালিটিক্যাল যে নলেজ সেটা তিনি শেয়ার করছেন, এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু দিস গাই কল বস, তার সম্পর্কে আসলে ভূমিকা দিতে গেলে অনেক বড় ভূমিকা দিতে হবে। অনেক ভালো একজন মানুষ, মাটির মানুষ, যখনই কোনো বিশেষ প্রয়োজন নিয়ে তার কাছে গিয়েছে, অনুষ্ঠান কেন্দ্রিক হোক বা ব্যক্তিগত পর্যায়ের হোক, উনি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছেন। এত বড় মাপের একজন জ্ঞানী মানুষ আমাদের দেশে, তিনি সাইকোলজিতে হি ইজ এ গ্রেট স্কলার। এবং আপনারা জানেন যে যাহা বলিব সত্য বলিব একেবারে শুরুর দিন থেকে তিনি এখন পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রিয় ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই স্বাধীনের কথাগুলো শুনে তার পরামর্শ প্রদান করবেন। স্বাধীন আমরা শুরু করতে চাই, আর প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি, এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এই অনুষ্ঠানটি শোনার মূল শর্ত হচ্ছে আপনি মাথায় রাখবেন, যিনি এখানে কনফেস করছে তিনি আপনার টার্গেট না, তার মতো জীবন যেন আপনার না হয়, তার মতো ভুল যেন আপনি না করেন, সেজন্য এই অনুষ্ঠানটি। তো আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। প্রথমেই শুনবো ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরি। স্বাধীন, আমরা একবার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, যেটা আমাদের অনুষ্ঠানের ফর্মুলা। প্রথমে আমরা কারণ দেখি অপরাধের, তারপর আমরা অপরাধটা দেখি, এবং তারপর আমরা অপরাধের পরিণতি দেখি। আপনি যেখান থেকে শুরু করতে চান বলুন।
আমার জন্ম মধ্যবর্তী একটা পরিবারে। ছোটবেলা থেকে অনেক কষ্টের মধ্যে জীবনটা কাটছে। যেমন তার বাবা ছিল একটু শান্তিপ্রিয় মানুষ, আমার বাবার বাবা তাকে অনেক সম্পত্তি দিয়ে গেছে।
মানে আপনার দাদা?
হ্যাঁ, আমার বাবার দাদা।
বাবার দাদা মানে পিতামহ, প্রপিতামহ যেটাকে বলা হয়।
তার বাবার দাদার যত সম্পত্তি ছিল তা তাকে একাকেই দিয়ে গেছে, আর কোন নাতিকে দেয়নি।
আপনার বাবাকে দিয়ে গেছে? সেটা
সাতজন নাতির মধ্যে আমার বাবা
শুধু বাবাকে দিয়ে গেছে। কতটুকু প্রপার্টি দিয়ে গিয়েছিল?
প্রায় 7 বিঘার মতো।
7 বিঘা জমির মতো?
আমাদের প্রিন্সিপালের 63% বিঘা।
63% বিঘা?
হ্যাঁ।
মানে কি, এটা তো আমি জানি যে 33% বিঘা,
এটা আমাদের প্রিন্সিপালের 63% বিঘা দিয়ে দেওয়ার পরে। আর দ্বিতীয়ত আমার দাদারও অনেক সম্পত্তি, তাও বাবা বেশি নিচ্ছে আর কি।
আচ্ছা।
অন্যান্য কাকা দিচ্ছে।
আচ্ছা।
তাই বাবা ওই রকমের, তার একটা ফ্রেন্ড ছিল, মানে জুয়া খেলতো বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বড় বড় জুয়া, জুয়া বলে না যে টাকা দিয়ে জুয়া খেলায়, ওটা খেলতো আর কি। আব্বা ওই তার ফ্রেন্ডের সাথে, সে খেলতো না, তার ফ্রেন্ডকে টাকার যোগান দিত।
আচ্ছা।
সে পাশে বসে থাকতো, ওই লোক যদি লাভ হইতো তাকে টাকা দিত আর কি। এরকম করতে করতে, আর ওই তার ফ্রেন্ডে টাকা ছিল না, এরকম করতে করতে সে এক এক বার বাড়ি থেকে যাইতো, গাছ বেচত, জায়গা বিক্রি করতো।
আপনার বাবা?
আমার বাবা।
মানে যা দিয়ে গিয়েছিল ওগুলো বিক্রি করে করে মোটামুটি উড়িয়ে দিত, জুয়া খেলতো, সংসার চলতো।
হ্যাঁ, তখন তো আমি আর ছোট, আমার মানে আমি বোঝার মতো সময় আর কি আমার, যে আমি মানে কান্না করতাম, মানে ক্ষুদার জ্বালায় আর কি। মানে আব্বা তো আনন্দ করে টাকা দিয়ে, আজকে আমার তো কান্না করতাম, আমি মানে মাটির ঘর আর কি।
আপনি কি পরিবারের বড় ছেলে ছিলেন?
না, আমার বড় ভাই ছিল, সে মারা গেছে পানিতে পড়া।
ওকে। কয় ভাই বোন আপনারা?
আমরা 5 ছেলে বোন, এক ভাই মারা গেছে আর কি।
আচ্ছা। আপনার পজিশন?
আমার এখন এখনকার দ্বিতীয়।
এখনকার দ্বিতীয়? ওকে। সো আপনি কান্নাকাটি করতেন?
হ্যাঁ, মানে তারপরে বাবা তো যাইতো, এরকম বাবা 3 মাস, 5 মাস, 3 মাস, 2 মাস পরে আসতো। আর আমাদের ঘরে একটা কাজের লোক ছিল তখন, তার নাম আলমগীর কাকা, সে এখনো ভালোই আছে, আমাদের বাড়িতে এখনো আছে, খুব ভালোবাসে আমাকে এখনো। তারপরে সে আমার আব্বা তো যাইতো, তার কিছু খাবার রেখে দিত, ওরা শেষ হয়ে যেত, মানে খুব টানে মানে চলতো আর কি সংসার। আমরা ছোটবেলা সেই কথাটা মনে পড়ে, মানে আমি যখন প্রচুর কান্না করতাম, তারপরে কাকা ওই ফ্যান আছে যে মানে মার মার বলে, ওটা আমার হলুদ দিয়ে গলায় খাওয়াইতো আর কি, অন্য কোথাও থেকে আনতো আর কি। অথচ সে কাজের লোক আর কি,
আপনাকে দিত খাওয়ার জন্য
দিত। মানে বাবার এত টাকা পয়সা, ওই কাকা থাকতো আর কি আমাদের ঘরে কাজের লোক হিসেবে, মা কখন কোথাও বাড়িতে না আর কি। এরকম করতে করতে বাবা বাবার জীবন চালাচ্ছে চালাচ্ছে, একসময় বাবার সবকিছু শেষ, মাত্র 3 কাঠা
জমি আছে।
হ্যাঁ, জমি না, শুধু জায়গায় যে আমাদের ঘর টু যতটুকু আছে,
মানে ভিটে বাড়িটুকু আছে।
হ্যাঁ হ্যাঁ, অতটুকুই আছে। এরকম করতে করতে এক পর্যায়ে সবকিছু নিঃস্ব আর কি, আমাকে জীবন এরকমই টুকটাক কাটতেছে। তখন এভাবে জীবন চলতেছে, বাবা উদাহ থাকে আর কি। এক পর্যায়ে আস্তে আস্তে মাও আর কি কোন কাজ বাজের জন্য চেষ্টা করতেছে আমাদের জন্য আর কি। প্রচুর কান্না করতাম। তখন একদিন আমি আমাদের বাড়ির মধ্যে খোঁড়া যন্ত্রণায় গেলাম, এক দাদির কাছে, দাদি কিছু খাবার দিবেন। তারপরে সে আমার বলে ওয়েট কর, তার ওই সকালবেলা যে পান্তাভাত বলে না, ওই পানি দিছি আর কি, পানি দিছি। পরে এখন দেখি একটা ভাতও নাই, আমি তাকাই দেখি একটা ভাতও নাই। তারপরে আসলাম বাসায়, নিয়ে আসলাম, পরে মাথা দেখলাম মারলো, পরে আমি ওই পানিটা নিয়ে বাইরে লুকিয়ে রাখছি। পরে বাসায় আসছি, চিন্তা হচ্ছে দেখি লবণ আছে, দেখি লবণও নেই, পরে দেখি একটা মরিচ দিয়ে পরে পানি গলেই খাইছি আর কি। এরকম
মরিচ দিয়ে শুধু ওই পান্তা ভাতের পানি?
হ্যাঁ হ্যাঁ, গলেই খাইছি। তারপরে আমার বড় বোন করলো কি, কাকির বাসায় যাই, আবার আমার এটা দেখিয়া ও কাকির বাসায় গেছে। পাশে আবার এক কাকি ছিল, মানে আমার বাবার ছোট, বাবার পরের যে ভাই আর কি, মেজ চাচা,
জি,
ওখান থেকে আর কি ভাত চুরি করে আনছে আর কি। আন্নি বলতেছে তুই আমি এটা খাই।
কে চুরি করে আনলো?
আমার বড় বোন।
ওকে,
ওই সময় আর কি আমার দেখার পরে তা মা এটাও দেখলো মারলো তখন আর কি।
এই চুরি করলি কেন?
হ্যাঁ হ্যাঁ মারলো, তারপরে এরপরে এরকম আর কি আস্তে আস্তে আমার সবাই খারাপ হচ্ছে আর কি।
অভাবের স্বভাব নষ্ট করে যে ব্যাপারটা
খারাপ হচ্ছে আর কি এরকমের। পরে মা বলছে যেভাবে হোক এরকম আর করবেন, আমি তোদের খাবার টাবার জোগাড় দেবো আর কি। আর কিছুদিন পরে করতে করতে ওই যে কাকা ছিল সেও চলে গেছে আর কি, তারও তো জীবন আছে, তার তো খাইতে হবে, কারণ আমার আমাদের তো খাবার নেই, সে খাবে কোথেকে আর কি। এরকম করতে করতে আর কি বাকি জীবনটা কাটল, মান কাটলো। মা এক পর্যায়ে আর কি ওই নানা বাড়ির থেকে আমাদের খাবার আইনার নানু দিয়ে দিত, নানু প্রচন্ড আমাদের খাবার দিয়ে দিত আর কি প্রতি মাসে। ওই খাবার দিয়ে বাকি জীবন চলতে 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 বড় তো হইলাম আর কি অনেক কষ্টে। তারপরে আমি আর কি মোটামুটি তখন আর কি লেখা কাজ বাজ করতাম টুকটাক। তারপরে মা বোন আমি চলতাম, আব্বাও এর ফাঁকি আর কি মনে করেন 5-7 বছর চলে যাওয়ার মাঝে আর কি, আমার তখন 12-15 এরকম হবে, তখন আর কি আব্বার একটু আর কি ইনকামের দিক মনে আসলো আর কি।
ওকে,
তখন মোটামুটি আব্বাবার ভালোই কাজ বাজ করছে আর কি। সে আবার জায়গা জমির ব্যাপারে খুব মেধা, যাকে মোহরি বলে।
ওকে,
ওর মানে
মোহরি হয়ে গেল তখন।
আচ্ছা, ওই ঠিকানা মোটামুটি আবার ভালো চলতেছে সংসার, আমার ভালোই হইলো।
আচ্ছা,
সবাই লেখাপড়া করতেছি, আবার সংসার ভালোই চলতেছে। একটা পর্যায়ে আমি এসএসসি শেষ করলাম।
আচ্ছা,
2010 সালে
এসএসসি পরীক্ষা দিলেন আপনি?
হ্যাঁ, 2007 সালে দেবার কথা ছিল কিন্তু পারিবারিক কারণে দিতে পারিনি।
আচ্ছা,
কিন্তু আমরা গরিব থাকলেও আমাদের চলাফেরা স্ট্যান্ডার্ড ছিল আর কি।
আচ্ছা, মানে বাইরে থেকে দেখে বুঝতো না সমাজে এরকম অবস্থা,
কিন্তু আমার বাবাকে এখনো সবাই মিনিস্টার বলে ডাকে আর কি। একটা সময় সে
রাজকীয় ভাব চালানোর মধ্যে,
এই জন্য তাকে মিনিস্টার ডাকে এখনো। এই নামটা এখনো প্রচলিত আছে।
ওকে,
এরকম আর কি। দেখ, আমি এসএসসি পরীক্ষা দিলাম, যখন রেজাল্ট বাড়িতে যে সময়টা থাকি আর কি, ফাঁকা সময় কাটাচ্ছি, ওই সময় আর কি আমরা এলাকায় আমি সোহেল পারভেজ আতিক জালিস হেলাল আমরা 5-6টা ফ্রেন্ড ছিলাম।
ওকে,
একই সাথে খুব মজা করতাম আর কি নদীর পাড়ে। আমাদের ওখানে প্রচুর ভাঙ্গন হয় নদীর পাড়ে, মানে সকাল যাবেন দেখবেন রাতে যাই দেখবেন নাই, অর্ধেক ভেঙে গেছে, ওই জায়গাটাতে মজা করতাম। এর মধ্যে আমরা সবাই স্টুডেন্ট ছিলাম, একটা ছেলে ছিল শুধু জালিস, ও শুধু মানে লেখাপড়া করেই নেই জীবনে কিন্তু অনেক টাকা কামায়।
আচ্ছা,
ও আমাদের এই চলাফেরা মাঝে যে আমরা কিছু খাইতাম চলাফেরা ঘুরতে আমি সব টাকাটা দিত আর কি, আমাদের ওই খরচা করতো।
ওকে,
এক পর্যায়ে আমার এক ইয়ার আমার এক বছর আগে যারা ছিল আতিক পারভেজ মহারাজ, ওরা তো কলেজ উঠে গেল, আমার তো রেজাল্ট বাহিরের অপেক্ষায় আর কি। ও আতিক যাই ভর্তি হইলো বাগেরহাটে, আমাদের ওই একসাথে ফ্রেন্ড।
ওকে,
ও ছুটিতে বাড়ি আসলো, আমার রেজাল্ট হবে যখন বাড়ি আসলো, রেজাল্ট বাই হলো, পাশও করলাম। তারপরে আমরা এক জায়গায় আড্ডা দিচ্ছি, এর মধ্যে ওই যে সিলেক্ট আমাদের ফ্রেন্ড লেখাপড়া করে নাই জালিস, ও বলতেছে ফ্রেন্ড তুই তো কলেজে ভর্তি হয়েছো, তোর তো অনেক মেয়েদের সাথে পরিচয় আছে, একটা নাম্বার দেন।
আপনার কাছে বলতেছে?
না না, ওই ফ্রেন্ডের কাছে, আতিকের কাছে।
ওকে, তো আপনি ওখানে কোথায় ছিলেন?
আমরা একই জায়গায় ছিলাম, একই
জায়গায় আপনি ফলো করছেন কথাগুলো?
হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলতেছি, একটা নাম্বার দেন, আমরা সম্পর্ক করি, প্রেম টেম করি আর কি। ও তো খুব বাংলা ভাষায় কথা বলতো আর কি, মানে ধরুন তুই মই কোজা কোথাও আর কি, ওরা খাটানো যাইতো না সমাজে, এরকমটা ওই কাজবাজ করে তো, কিন্তু কাজবাজ করলে ওর টাকা ছিল প্রচুর, ছোটবেলা থেকে টাস্ক টাকা জমা রাখতো। তখন আমি এই সময় 2010 সালের সময়, তখন আমাদের ফোন নাই, আতিকের একটা ফোন আছে আর ওই জালিসের একটা ফোন আছে, ওই ফোন দিয়ে দুষ্টুমি করতাম, এটা আমি হুমকি দিতাম, কথা বলতাম বানাই নাম্বার দিয়ে, কথা বলতাম মজা করতাম। এই সন্ধ্যার সময় বসতাম, রাত 12টা একটু রাস্তায় থাকতাম নদীর পাড়ে, ওই আতিক আমার সামনে বসে একটা নাম্বার দিল, নাম্বারটা হইলো আমি ও বলছে আর আমি মুখস্থ করছি,
মানে আপনি নেন নাই কিন্তু আপনি মুখস্থ করে ফেলেছেন। ওকে,
01446। তারপরে ওর কাছে নাম্বারটা দিল, ওই জালিস নিয়ে কথা বললো দুদিন, বলার পরে এর মধ্যে ওই যার কাছ থেকে আমরা নাম্বারটা সংগ্রহ করছি, যারা যে দিয়ে গেছে আতিক, আবার চলে গেছে বাগেরহাট কলেজে ক্যাম্পাসে, আর ওই জালিস নাম্বারটা নিয়ে একা দুদিন কথা বলছে, কিন্তু কথা না বলার পরে তখন আবার সবাই চলে গেছে, আমি আর আবার দুজনই একা এলাকায়। ওমার বলছে, আমার দোস্ত বলে ডাক, দোস্ত একটা নাম্বার দিয়ে গেছে, দেখ একটা মেয়ে কিন্তু কথা বলি আমার গ্যারান্টেড মনে করে না, মানে ওর বাসায় বলতো না রকমের, আমার কেয়ার করে না, পাত্তাই দেয় না, তুই একটু কথা যদি বলতি তাহলে আমার সম্পর্ক করতাম, মানে আশা দিই। ও দিল, আমি সামনে বসে ফোন দিলাম, বসটা খুব ভালোই মনে হইলো, আমি তোর দুষ্টুমি করতে পারতাম বেশি, একটু গান শুনে মেয়েদের এরকম আর কি। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে নিজের সুরে গান গাইতাম আর কি, আমি কথা বললাম ভালো লাগলো, কথাই আমি বুঝছি যে মেয়ের সাথে সম্পর্ক করা খুব সহজ হবে
এই মেয়েটার সঙ্গে।
হ্যাঁ,
আচ্ছা,
মানে আমার জন্য না, ওর জন্য।
ওকে,
আমি তখন তো ওর জন্য হেল্প করতেছি, করার পরে আমি কথা বলতেছি, আমি রীতিমতো কথা বলতেছি, ওর ফোন ওয়ার সিম
কথা বলতেছেন আপনি?
আমি, মানে ও বলছে ও তো কাজ করে,
এটা তো সেই নাম্বার যে নাম্বার আপনি মুখস্থ করেছিলেন।
হ্যাঁ হ্যাঁ,
ওকে,
এটাই। তারপরে ওয়ার ফোন ওয়ার মোবাইল ওই টাকা লোড করে দিয়ে যায়, মানে ও কাজে যায় সকালে আমার কাছে ফোনটা, ফজর আইসি আমাদের বাড়িতে দিয়ে আমার ঘুম থেকে উঠাইয়া ও চলে যায় কাজে, সন্ধ্যাবেলা আসে আমার ডাইকে বাইর করে, দোস্ত কি কি কথা বলছো, আমি কথা বলছি কিন্তু ওর জন্য,
ওকে
দোস্ত, এই কথা এরকম কথা বলতেছি, তিন মাস চলতেছে,
তিন মাস ধরে আপনি রেডি করে দিচ্ছেন? ওকে
ওকে ওকে ওকে
ওকে
রেডি করে দিচ্ছি, খুব ভালোই। মানে আমি লাস্ট রাত্র হইতো কি আমরা ও আমাদের পরে আস্তে আস্তে ২০-৩০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত দিয়ে যাইতো। তুই কিছু খাবি? তখন আমি একটু সিগারেট খাইতাম আর কি, রাস্তায় বসে ২টা ৩টা পর্যন্ত কথা বলতাম। আমি কথা বলতাম ওর পাশে বসে শুনতো কথা, কিন্তু ওর জন্য বলছি, সেটা ও জানে, সেটা ওই মেয়েটাও জানে আর আমিও জানি।
মেয়েটাও জানতো?
হ্যাঁ,
মেয়েটাও জানতো যে আপনি ছেলেটার হয়ে কথা বলছেন মেয়েটার সঙ্গে।
হ্যাঁ হ্যাঁ,
মেয়েটা তারপর আপনার সঙ্গে কথা বলতো?
হ্যাঁ হ্যাঁ, কথা বলতো ওর হয়ে কথা বলতো, এটা মেয়ে জান। ওই প্রথম থেকেই আমি যখন তিন দিন পরে অ্যাডভার্স কথা বলা শুরু করলাম, দেখো আমার ফ্রেন্ডের সাথে তুমি সম্পর্ক করতে চাও না কেন, ও তো গ্রামের মানুষ, কথা সাজাইয়ে বলতে পারে না, তুমি ওকে কেন সম্পর্ক করবা না, এরকম শুরু করতে করতে লাস্ট আমি ওয়ার পক্ষ হয়ে কথা বলতাম, মানে ওয়ার ভাষাগুলো আমি বলতাম আর কি। এরকম করতে করতে তিন মাস ওভার হয়ে গেল।
ওকে, মেয়েটার নাম কি ছিল?
শারমিন।
শারমিন,
আমি তখন ভর্তি হইলাম কলেজে, মোটামুটি কলেজে আসা যাওয়া করি, এর মধ্যে আর কি ওই সংসারে মোটামুটি অভাব তো আগে থেকে ছিল আর কি। বাবার সাথে গেঞ্জাম হইতো, বাবা বসে যা ভালাইতো, একটু আড্ডা দিলে গালাগালি করতো, রাগ করে আমি ঢাকায় চলে আসলাম। দেখা আসলাম সাভারে, সাভারে এসে একটা কোম্পানিতে চাকরি নিলাম। আমি ওই আমার ফ্রেন্ডের কাছে বলে আসিনি, যার জন্য কথা বলতাম, তুই উদাও আমি উদাও আমার খোঁজ নাই, আমি ওর সাথে যোগাযোগ করতেছি।
কে খোঁজ করছে আপনাকে? আপনার ফ্রেন্ড?
আমার ফ্রেন্ড।
নাম কি ছিল ওর?
জালিস।
জালিস, ওকে, জালিস, ওকে।
হ্যাঁ, ওর কাছে বলে নাই, চাকরি যেখানে নিলাম ওই লোক জানতো, সে আমার এলাকার পাশের এক ভাই আর কি, জানতো যে আমরা খুব শান্তিপ্রিয় মানুষ, চাকরি দিবে না।
চাকরিটা কোথায় নিলেন?
সাভারে কোহিনুর গেট স্টালিং কোম্পানি।
আপনার বাড়ি ছিল হচ্ছে
পিরোজপুর?
পিরোজপুর থেকে সাভারে আসলেন?
হ্যাঁ।
আচ্ছা, এই প্রথম আসা?
হ্যাঁ হ্যাঁ, এই প্রথম আসা।
পড়াশোনা ছেড়ে দিলেন?
ওই না, ভর্তি হয়ে ক্লাস রানিং ছিল, চলে আসছি এর মাঝে আর কি।
মানে পড়াশোনা হলে হবে না হলে নাই, এরকম একটা অবস্থা। দেখুন, ফ্যামিলি কিভাবে একটা শিশুর উপরে ইম্প্যাক্ট তৈরি করে, একটু ভয়াবহ রকমের ঘটনা হয়, ও কিন্তু আউট অফ দ্য ট্র্যাক হচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ বলুন, তারপর?
তারপর ঢাকায় চলে আসে চাকরি নিলাম, ওখানে প্যান্ট তৈরি হইতো, তৈরি হইতে ওয়াশ হইতো ওই কোম্পানিটায়। পরে ওয়াশ হওয়ার পরে যেখান থেকে ময়লা বাইর হয় ওইখানে আমার মানে পরীক্ষামূলক, আমি কাজ করার মতো করি কিনা, মনোযোগ আছে কিনা আমার
ওইখানে, দেয় আপনাকে কাজ করার জন্য?
হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমার সে পরীক্ষা করে, ওই ময়লার কাজ করতে দিল, একটা কন্ট্রাক্ট ছিল কাজটা আর কি, কাজটা বাইরের লোক দিয়ে করাইতো। পরে বললে এই কাজটা বাইরের কিছু লোক দিছে, এই তাদের সাথে করবি, ১৭ দিন কাজ করলাম।
আচ্ছা,
তারপরে ওই কন্ট্রাক্টের হিসাবে আমি প্রায় আমার ৯০০০ টাকার মতো পাইছি, আমার খুব আনন্দ লাগলো আর কি। বাড়িতে আমার কাছ থেকে কিছু টাকা পাঠাইছি, তারপরে রহিম ভাই ডাকলো, বলছে আচ্ছা তোর জন্য চাকরি দেওয়া যাবে, আমার বাসায় থাকবি, সে তো মালিকের অবস্থানটা সে আছে আর কি। ওই কাজ দেখার পরে তারপরে সরাসরি বলছে আমার কাল থেকে আমার বাসায় থাকবি, আমার বাসায় খাওয়া দাওয়া করবি, আসবি আমার মাঝে আমার বাসায় একটু বাজার টাজার করবি।
ওকে,
যখন গেল খুব হেভি লাগলো, বিএপি জায়গায় কোথাও থাকবো বা চিন্তা ছিল কোথায় থাকবো বা কি করবো, আর একদিন এসে একটা অন্য জায়গায় ছিলাম একজনের সাথে আর কি।
ওকে,
কাজ করতেছি ভালোই, কিছুদিন পরে ওই স্টোরের দায়িত্বটা আর কি, স্টোরের যে মাল জিনিস কেনা লাগতো, স্টোর কিবার বলে আর কি, ব্যাপক জিনিস কেনা লাগতো আর কি, ফ্যান, রং, মোটর, তারপর লাইট বাল্ব, এগুলো দৈনিক কিনা লাগতো।
ওকে,
ওখান থেকে আমি ১২ টাকা আর কি, গাড়ি খোঁজা থাকতো দৈনিক ১,১২০০ টাকা, ওগুলো আমি গাড়িতে সিএনজি না যাইয়া যাইতাম বাসে আর কি।
জি,
ওই টাকাগুলো পকেটে থাকতো আর কি, ভালোই। এরকম ২-৩ মাস চাকরি করতেছি, হেভি মজা লাগতেছে আর কি, কামাচ্ছি। এর মধ্যে আমি ওই
পড়াশোনা তখন একদম বন্ধ?
হ্যাঁ বন্ধ। বন্ধুরে ফোন করলাম, যাকে প্রেমের জন্য হেল্প করতাম, অন্য মেয়ের সাথে কথা বলে দিতাম।
জি,
ওকে বলতাম যে বন্ধু কেমন আছিস, তখন একটা ফোন করলাম ওই টাকা দিয়ে কথা বললাম, আর ফোন দিলাম, ও বললো ফ্রেন্ড আমি তো ওই মেয়েটা আমার সাথে এখন কথা বলে না, তুই কথা না বললে আমার সাথে কথা বলবে না।
জি,
আমি কি করতে পারি?
ওকে,
তুই একটা কিছু ভাব, বলছে আমি তোর কাছে আসি, চাকরি করবো, তোর সাথে একটু চাকরি দিতে ব্যবস্থা করতে পারবি? ও কয়েকদিন আমার চলে আসলো, আবার ওই আগের মতো কথা বলতেছি।
ওকে,
সম্পর্ক কিন্তু ওর জন্য একটা পর্যায়ে ঢাকায় আসার পরে, ও মাঝে একটু কথা, ও ঢাকাতে আমি তিন মাস মানে কি ওয়ার্ক খাতে দূরে ছিলাম, যোগাযোগ যখন ছিল না,
ওটা কি
ওই সে জালিস আর কি,
জালিস, জালিসের সঙ্গে আপনি দূরে ছিলেন?
হ্যাঁ, ওই ফাঁকে আমি ঢাকা আসার পরে ওই মেয়ের সাথে ও দেখা করে আসছে আর কি, মাঝে মাঝে একটু কথা বলতো, দেখা করে আসছে, কিন্তু বেশি কথা বলতো না আমার জন্য, আমি না বললে কথা বলবে না।
আচ্ছা,
ওইটা আমার কাছে জানাইছে, পরে ঢাকাতে ওর চলে আসলে, ওকে ওখানে চাকরি দিলাম ওই করিমের কাছে বললাম। তারপরে এক জায়গায় থাকা শুরু করলাম, দেন কিছুদিন যাওয়ার পরে ওই মেয়েটা বললো কি মানে ও এখন আর আমার ফোন আছে, ওর ফোন আছে, আমার ফোনে কথা হয় কিন্তু ওর ফোনে কথা হয় না, ওকে ফোন দেয় না,
মানে জালিসকে ফোন দেয় না, ফোন দেয় আপনাকে?
হ্যাঁ। এখন একটা সময় আমার বললো কি যে আমি বলছি তুমি আমার ফোন দিও না, আমার ফ্রেন্ড তো রাগ করে, তুমি ওর সাথে কথা বলো, আমি এখন একটু কাজ বাজ করি তো মানে সময় থাকে না আমার, ওর সাথে তুমি কথা বলো। আমি তো তোমার সাথে প্রথম যখন কথা বলা শুরু করছি প্রথম ৩-৪ দিন, তখন তো তোমার ফ্রেন্ডের সাথে কথা আমি ইচ্ছা বলিনি, তারপর তুমি যখন আমার নতুন করে কথা বলা শুরু করছো, তোমাকে তোমার সাথে আমি সম্পর্ক মানে তোমারই আমি ভালোবাসতাম, আমি বসতে দিনে তোমার ফ্রেন্ড কষ্ট পাবে এই জন্য, তোমাকেই ভালোবাসি। আমি তো এটা অসম্ভব হতে পারে না, আমি এরকমটা কখনো ভাবি নেই, রিয়েলি ভাবি নেই, স্বপ্নও দেখিনি আমি। কারণ ওই যে সেরম জানিস মাটির মতো মানুষ আর কি, ওকে কষ্ট দেওয়ার মতো এরকম সাধনা করার মতো একটা মন আসতেই পারে না। যে অনেক টাকা দিয়ে আমাদের পয়সা দিয়ে অনেক যোগান দিত আর কি, খাবার দাবার খাওয়াইতো, মজা করাইতো। একদিন কে বললাম যে দোস্ত দেখ ওই মেয়ে তো আসলে বলতে যে আমার ভালোবাসে, এই কথা বলা মাত্রই দুজনে মারামারি শুরু। তাই তো আমার সাথে কথা বলে না, তুই ঢাকা আসে লোকে লোকে কথা বল, প্রচন্ড মারামারি করলাম দুজনে।
মারামারি
করলাম পরে গেল এরকম বলতেছে তাই তুই ওর কাছে ফোন দে, জিগা তুই ফোন দি, জিগা আমার ভালোবাসে না তোরে ভালোবাসে। আমি বলছি ও তো বলছে আমার ভালোবাসে, তাহলে তুই ওর কাছে কথা বল, আমি ব্যাপার থেকে নাই, আমার ফোনটা অফ করলাম আর জন্য লাস্ট ফোনটাও ভাঙলাম। বলছে আমি নাই, তুই কথা বলতে পারলে পার, না পারলে না। জানিস যদি হয়তো হিস্টোরি শুনে অবশ্যই সত্যতা স্বীকার করবে। তারপরে এরকম চলতেছে, আমরা দুজন একই বাসায় থাকি, এরকম সপ্তাহখানিক কার সাথে কোনো কথা টথা বলি না, পছন্দ তখন শীত। আরেকদিন রাত্রে এরকম ও বল তুই কথা বলা নিচ্ছিস না, কথা বলবো না, তোর কথা বলতেই হবে, তুই আজকে জিগাবি যে ও ভালোবাসে আমার না তোরে ভালোবাসে। দুজনের মধ্যে একদিন আমি বললাম আজকে অফিসে যাবো না, নদীর পাড়ে যাবো, নদীর পাড়ে যাইয়া আমি ওরা ফোন দেবো। ইতিমধ্যে আমি একটা ফোন কিনছি আর কি, আমার মতো কথা বলবো, তুই কথা বলবি না, আমি জিজ্ঞাসা করবো ও কাকে ভালোবাসে, তুই শুধু শুনবি, পরে তোর মতো তুই ফোন করবি, আমি যেন জানি না এরকম। তারপর ফোন করলাম, জিজ্ঞাসা করলাম, ও বলছে আমি তো তোমারই ভালোবাসি, তুমি তো এতদিন বলো নাই, আমি তো তোমাদের নিয়ে কথা বলিনি, তুমি দেখা চলে গেছো বা তোমার খবর জানতাম না, আমি তো তোমার ফ্যানের সাথে এদিনও কথা বলিনি।
মানে জালিসকে লাভ করে না করে আপনাকে?
হ্যাঁ, কিন্তু এটা আমি এখন পর্যন্ত কোনো জানতাম না।
তারপরে
তুই সম্পর্ক কর, আমি আর করবো না।
এটা কে বললো?
বলছে
জালিস আপনাকে বল,
না তুই কর। তেম করার পরে বাস থেমে গেলাম, ও কথা বলছে না, আমি কথা বলছি না। তাহলে আজ থেকে কোন দুজনে গেন্দাম করবো না, সম্পর্ক যদি করি না করি কিন্তু এক জায়গায় থাকবো আগের বন্ধুর মতো। আমি ওর রাত্রে ডিউটি হইলাম, রাত্রে খাবার দিতাম একটা বাজে, কলা কিনে দিতাম, মানে রুটি কিনে দিয়েতাম, আমার খুব মানে ক্ষুধা লাগতো আর কি বেশি। এই আগের মতো চলতেছে, মেয়ের মা আমার ফোন করছে আমার নম্বরে, মেয়ের মা। ইতিমধ্যে যে আমরা কথা বলছি, এর মধ্যে ওই যে ওদের পরিবারের সবার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছিল অটোমেটিক আগে, আংটি টেন্টি সবাই ডাকতাম, আমাদের ছোট ভাই সাথে আব্বুর সাথে কথা বলতাম, আর মা আমার একদিন ফোন করছে। এটা আর কি 2010-এর শেষে আর কি,
জি
একদম শেষ টাইমে, ডিসেম্বর হবে এরকম। তারপরে বাবা এরকম আমার মেয়েটা তো এরকম পাগলামি করে, তোমার সাথে ওর সাথে কি হয়েছে? বলছে আমার সাথে তো কিছু হয় নাই এরকমের, আর তুমি কি আমাদের বাড়িতে একটু আসতে পারো, তোমার সাথে কথা আছে। আমার বলছে আমি যদি সুযোগ হয় কখন আসবো। এর মধ্যে আমি আর ওর সাথে মনে করো মোটামুটি কথা বলতেছি, একটা সময় ও বলতেছে দেখো আমি তোমার অনেক ভালোবাসি, আমি আস্তে আস্তে এই দুদিনে আবার কথা বলার পর আমার একটু মন ঢকলো আর কি মোটামুটি, কেমন একটু ভালো লাগলো আর কি, কথা বলতেছি ভালো লাগলো। এটা কিন্তু ওই আমার জালিস ফ্রেন্ড জানে আবার।
আচ্ছা,
আবার এই কথাটা যখন আমি কথা একাকে শুরু করছি আমার জন্য, এটা আবার রাতের দুদিন হেডফোন লাগিয়ে কথা বলতাম, ও শুনতো আমি শুনতাম। তারপরে সম্পর্ক করতেছি এরকম ভালোই, মোটামুটি ভালো একটা সম্পর্ক আমার, আমি মন থেকে দেখতে মানে হইতেছে। তারপরে কিছুদিন পরে 10-এর শেষে 11-তে ও এসএসসি পরীক্ষা দিবে, ফেব্রুয়ারি 2 তারিখ পরীক্ষা ডেট ছিল এসএসসি পরীক্ষা 2011 সালে। তারপরে আমার মা ও আমার একদিন বললো যে তুমি আসো আমি একটু কথা বলি, আমি সেদিন শুরু হয়ে আসবো। এর মধ্যে আবার কিছুদিন পরে আমি ওর ফোন ওয়েটিং পাইতাম আর কি, প্রচন্ড ওয়েটিং পাইতাম, দেখে আমিও আর কি কাইতে বললাম আমার মতো, কিছু নব গেলাম। তারপরে একদিন আবার ফোন দেওয়ার পরে তখন কান্নাকাটি করার পরে ওনাকে এক্সিডেন্ট করবে, গলায় ধরে দিবে, হাত কাটছে, আর মা বললো আর কি, বলার পরে এরকম ও প্রচন্ড কান্না করতো ফোনে আমার, কান্না পরে পরে যা আছে হ্যাঁ তোমার ভালোবাসি এ বললাম। বলার পরে সম্পর্কে কথা চলতেছে চলতেছে, একদিন দেখলাম ওর ফোন ওয়েটিং, কার সাথে কথা বলছো? আমি বলছি যে আমার ক্লাস ফ্রেন্ড আছে ফেরদাউস, ওর সাথে পরীক্ষার রুটিন এর বিষয়ে কথা বলছি, আমার নাম্বারটা দাও, দিচ্ছি নাম্বারটা। ইতিমধ্যে আমার সাথে কথা বলছে আমার ফ্রেন্ড জালিসের সাথে কথা বলছে, এর মধ্যে ওয়ার ক্লাসমেটের সহ ওর এলাকায় আরো তিনটা,
তখনও মেয়েটার সঙ্গে আপনার দেখা হয়নি?
দেখা হয়নি,
তখনও দেখা হয়নি। এই সম্পর্কটা ততদিনে বয়স কতদিন হলো?
সেটা হয়েছে
2-1 বছর হয়ে গেছে,
1 বছর হয়েছে,
1 বছর হয়ে গেছে। বিরতি নেব প্রিয় শ্রোতা, এই জায়গাটিতেই। ভুলের জায়গাটিতে আমরা এখন পর্যন্ত যাইনি, ভুল বা অপরাধটা কি সেটার পেছনের ব্যাকগ্রাউন্ডে আমরা আছি। আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি আরো একবার, যাহা বলিব সত্য বলিব প্রথম বই প্রকাশ করতে যাচ্ছে এবং খুব শীঘ্রই সে বইটি বাজারে আসবে। যদি আপনি অ্যাডভান্স বুকিং দিতে চান, বইটির মূল্য রাখা হয়েছে মাত্র 200 টাকা। আপনি ফোন দেবেন 16297 এই নম্বরে, আমি আবারও বলছি 16297 এই নম্বরে, rockmoney.com এর এই নম্বরে ফোন করে আপনাকে অ্যাডভান্স অর্ডার করতে হবে। 200 টাকা বইয়ের মূল্য, বই আপনার বাসায় পৌঁছে যাবে। আমরা ফিরে আসছি ঠিক মাত্র 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমন্ত্রণ আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে কনফেস করছে স্বাধীন। আপনারা যারা এই অনুষ্ঠানটিতে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজের আর কেউ কখনো না করুক, তারা আমাদেরকে ফোন করবেন এই নম্বরে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ওকে, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আবার আমাদের গেস্টের কাছে। জি, আপনি যেখানটায় ছিলেন যে শারমিন, সেই সময়টাতে আপনার পাশাপাশি আর অনেকের সঙ্গে ফোনে কথা বলতো।
হ্যাঁ, কথা বলতে চাই। তারপর আমি ওয়েটিং দেখি, ওকে নাম্বারটা চাইলাম, যে কার সাথে কথা বললো, বললো যে ফেরদৌস আমার ক্লাসমেট, ওর কাছে নাম্বারটা দাও। নাম্বারটা আমার সাথে দিয়েছে, তখন আমি ওই কর্মরত অবস্থায় কাজ করি আর কি, কারখানায় চাকরি করতেছি। নাম্বার দিয়েছে, আমি ফোন করলাম, তোমার নাম কি? বলছে ফেরদৌস, বাসা কোথায়? বাগেরহাট। তুমি কি শারমিনকে চেনো? হ্যাঁ। কি হয়? ক্লাসমেট। আচ্ছা, ওকে, আমি ওর একটা ফ্রেন্ড, সম্পর্ক করে এটা বলছি আর কি।
আচ্ছা,
তোমার সাথে পরে কথা হবে। বলে নাম্বারটা নিলাম, কিছুদিন পর ওর সাথে কথা বললাম ফেরদৌসের সাথে, যে এরকম তুমি ওকে কিভাবে মানে কেমন করে চেনো, মেয়েটা কেমন কি আসলে? বলতেছে ওর তুমি সুমন নামে একটা পলিশের সাথে সম্পর্ক করে, তারপরে সুমন আর একটা নাম মার্শেক, মাসিক নম্বর স্ত্রী সম্পর্ক করে, যেরকম তো সবসময় তাদের সাথে আড্ডা দেয়, স্কুলে খুব কমই আসে। বাস, আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কার সাথে পরে আবার শারমিনকে তুমি কার সাথে সম্পর্ক করো? না, সম্পর্ক করি না। এরকম বলতেছে, আমার খুব ভালোবাসে, খুব কান্নাকাটি করে, আমার না দেখলে বাঁচবে না, অমুক না সমুক না, মানে পছন্দ আর কি। এত কথা বলতাম, 9টা থেকে ফজর ঠেকাই দিতাম, এমন এমন সময় দেখতে আমি বাসা দিকে মানে লাইট জ্বালাবো, হাত দিয়ে রাখছি, 2 ঘন্টা কথা বলে ফেলাইছি, এরকম সময় গেছে। পছন্দ তখন টাকা ঢুকাইতাম ফোনে, এতে বস দেখি আর কি, অনেক সময় ধরাও খাইছি আর কি। যাক গেছে। তারপরে মাসের কাছ থেকে আমি নাম্বার নিলাম সুমনের, তার সাথে সম্পর্ক করে ওখানে এলাকার, ওই সুমন ডেস্টিনিতে চাকরি করতো, ডেস্টিনির সুবাদে ওদের পারিবারিকভাবে সম্পর্ক হয় আর আম্মুর সাথে, সুবাদে বাসায় যায়, বাসায় যাওয়ার পর ওদের সাথে ভালো একটা আসা যাওয়া হয়, এমনকি সুমনের সাথে ওর সাথে রিলেশনটা আমারও 2 বছর আগে, আমাদের কথা বলছি আমি এবং জালিস, আমাদের থেকে আর 2 মানে ওয়ার 7 থেকে শুরু আর কি।
আচ্ছা,
এর মধ্যে ওদের সাথে মানে সুমন আর ওর ফিজিক্যাল সম্পর্ক হয় দুজনের।
এটা আপনি জানলেন কিভাবে?
এটা জানছি ওই ছেলেকে দেখুন ফোন,
সুমনই বলেছে আপনাকে।
আমি মনে করছি ও মিথ্যা কথা বলে আমাকে দূরে সরাবার জন্য। এই আমি সুমন করবো, তুমি একটা সত্যতা কোনো প্রমাণ আছে? বলছে হ্যাঁ আছে। তুমি কোথায়? আমি ঢাকায়। আর তুমি বাগার আসলে তোমাকে আমি ভিডিও দেখাবো। আচ্ছা, ওকে। তখন আমি অবিশ্বাস করলাম আর কি, বলছি আচ্ছা। ও বলছে তারপর তুমি আমার বলছে বল তুমি কতদিনের সম্পর্ক করো? আমি চিন্তা করলাম যদি ওকে পরে বলি তাহলে ও আমার কাছে এরাই যে আমি তার সাথে আরো 2 বছর আগে, আমি বলছি তুমি তো 2 বছর, আমি 4 বছর সম্পর্ক করি, কারণ ও বুঝুক যে ওদের কিছু করে, তার সাথে বেশি আমি একটা কিছু করছি, আমার সাথে বেশি কিছু চলাফেরা হয়েছে, এটা বুঝুক আর কি। তুমি কি জানো না যে ওর শৈলী এখানে এখানে দাগ আছে, এই চিহ্ন আছে? এটা বলার পরে আমি এই কথা কিন্তু মেয়েকে জানাইনি আর কি।
আচ্ছা,
আমি আমার এখন বেশি যোগাযোগ সুমনের সাথে, আমি জানতে পারলাম সুমন আরও বাগেরহাটে এমন কোন জায়গা না যাদের পা পড়ে নেই এক জায়গায়, এমন একটা দিন নেই। পরে স্কুলে আমি পড়ে চেক করে দেখলাম 2 বছরে ও মাত্র 27 দিন রেগুলার ছিল আর কি।
2 বছরে 27 দিন রেগুলার কোথায় ছিল?
স্কুলে, মানে বাড়িতে যাইত
শারমিন।
হ্যাঁ,
এছাড়া ম্যাক্সিমাম টাইম হচ্ছে ছেলেটার সঙ্গে,
আর বোন সরকারি মানে ছুটি ছাড়া বাকি সময়টা ওর সাথেই কাটতো এরকমের। দেখ, আমি শারমিনকে বললাম, হাসতে হাসতে বললাম, আমার না তিল খুব পছন্দ, ওই ছেলেটাদের বলছে অমুক জায়গার তিল আছে, এখানে এই দাগ আছে, আমার না তিল খুব পছন্দ, তেনাকে করে বললাম, দেখি ওর কথার সাথে মিলে না। বলছে হ্যাঁ, আমার আমি তোমাকে কোথাও তিল তিল আছে নাকি? হ্যাঁ আছে। কোথায়? অমুক জায়গায়। আর ওই ছেলেটাতে বলছে এমন একটা জায়গার কথা বলছে, সেখানে পুরো শরীরের কাপড় চোপড় না থাকলে কেউ দেখতে পারে না। আমি তো কনফার্ম হইতেই পারি যে সেটা একটা হইতেই পারে। দেখো বললাম, ওর কাছে বলতেছি না কিন্তু, তখন আর কি মন থেকে খুব খারাপ লাগতেছে। এরকম করতে করতে এখন দেখি আমার কিন্তু প্রচন্ড ভালোবাসে, আর ওই সময়টা কিন্তু ওর সাথেও কথা বলছে, প্রচন্ড আমার সাথে কথা বলছে, ওর সাথেও বলছে, আর ওদের সাথে সম্পর্ক কিন্তু ফিজিক্যাল সম্পর্ক বন্ধ হয়ে গেছে আর কি। দ্বিতীয় আমারে ওই সুমন আর একদিন থ্রেট মূলক বলে, এতে আমি আবার ওর সাথে এমনটা সময় আসতেছে করবো, পারলে তুই ছেকাস আমারে বলতেছে। আমি তো ওই মেয়ের কিন্তু জানাচ্ছি না, আর ওই ছেলে জানে যে আমি সম্পর্ক করি, আর ছেলেও মেয়ের কাছে মানে স্বামীর কাছে বলতেছে না যে তোমার কোনো লাভার আমাকে আমার কাছে এই তথ্য বা আমার দুজনে কথা বলি, আমরা দুজনে জানি ওর ব্যাপারটা, কিন্তু ও আমাকে দুজনের ব্যাপারটা জানে না। ওর কাছ থেকে ওর একটা ক্লাসমেটের কাছ থেকে আমি নাম্বার নিয়েছিলাম, ফেরদাউস বলছিলাম। একটা সময় ও খুব তাড়াহুড়া আত্মনাথ করে আমার বিয়ে করবে, মানে ভালোবাসে আত্মহত্যা করে মারা যাবে। ওর মা আমার ফোন দিত, ফোন দিয়ে খুব জিজ্ঞেস করতো, বাবা আমার মেয়েটা তো সামনে পরীক্ষা দিবে, আমার মেয়েটাকে তুমি কি করতে চাও, আমার মেয়েটা মরে যাবো। আমি এখন সত্য কথা বলতে পারতেছি না যে আমি তোর কাছে দূরে যাবো বা এরকম একটা চরিত্রহীনে বললেই তো চলে, কারোর সাথে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে। একটা সময় আমি ওদের মানে ওরা এত তারা আমার দেয়, আমি লাস্টে বললাম শারমিনকে যে দেখো তুমি তো এরকম,
মানে তখন আপনি শারমিনকে এগুলো জানাতেন না, শুধু ইনফরমেশন নিতেন কিন্তু জানাতেন না, চুপি চুপি নিতেন আপনি এগুলো।
দ্বিতীয়বার যখন আমাকে ছেড়ে দিল যে ওর সাথে আবার এরকম ফিজিক্যাল সম্পর্ক হবে, তখন আমি ওরে বলছি যে তুমি কিন্তু একটা ভুল করবার সামনে, এরকম তোমার কিন্তু কেউ এরকম একটা ক্ষতি করতে পারে, তুমি হয়তো বা তাকে ভালোবাসো। আমি কিন্তু মানে সরাসরি বলতেছি না, তুমি তার কথা এবার সাড়া দিও না, তাহলে তোমার দ্বিতীয়বার অ্যাক্সিডেন্ট হইতে পারে, এটা বলছি। বলার পরে ওগুলো থমকে দিয়েছি যে কেমনি কি জানলো, বলছি এই কাহিনী তোমার সাথে এরকম একটা ছেলের সাথে সম্পর্ক আছে, তার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, তার ভিডিও ক্লিপ ওর কাছে আছে, জায়গাটা সুলতানপুর, একটা ফাঁকা বাড়ি, বাড়ির সামনে একটা পেয়ারা গাছ ছিল, প্রথমে তোমার দুজন ঢুকছো বাড়িতে পেয়ারা পেয়ারা খাইছো, এরকম ডিটেলস আমি জানি, ও তো মাথা নষ্ট, তুমি জানলা কেমনে। আমি বলছি তুমি তোমার কাছে লুকাইছো, এইভাবে আমি সবই জানি, এখন তুমি বলো আমি কেমনে তোমার প্রতি আমার মনটা থাকে। এই খুব কান্নাকাটি, মানে এখন আরো ঠিকই যেন মানে প্রশান্ত আমার বেশি ভালোবাসে, আমি জানার পরে
আপনি জানার পরে আপনাকে ভালোবাসতো কেন, আপনার সঙ্গে তো শত্রুতা তৈরি হওয়ার কথা।
হ্যাঁ, আমার ভালোবাসা এই কারণে, আমি জানি এখান থেকে আমি ওর সাথে আবার পরিবার ক্ষেত্রে যাতে না জানাই, মানুষের কাছে না বলি, আর মানুষের মধ্যে নষ্ট না হয়, এরকম আমি বলছি না আমার কাছে এরকম সম্ভব না, কথা বলবো না। না বলার পর এরকম চলতেছে পুরো ঝগড়া, একদিন নাকি ও গলায় ধরে দিবে মারা যাবে আরকি। এখন মা আমার ফোন দিয়ে বলে আর তোমার আসতেই হবে। তারপরে আমি একটা সময় জানুয়ারি 17 তারিখ 2011 গেলাম ওদের বাড়িতে বাগেরহাটে। যাওয়ার আগে ওই যে ফ্রেন্ড জালিস একফার্স্ট কথা বলছিল সম্পর্ক, যার জন্য আমি কথা বলেছিলাম, ওকে বললাম বন্ধু যাবো কি, বলছে যা কিন্তু আমার তো সার্বক্ষণিক ফোনে যোগাযোগ রাখবি, আর বাগেরহাটের মানুষ ভালো না, তোর নিয়ে আটকে একটা কিছু করতে পারে, তুই আমার সাথে যোগাযোগ রাখিস, এটা বললো। আর আমি যাওয়ার আগে ওই যে একটা ফ্রেন্ড ছিল ফেরদাউস, যার কাছ থেকে আমি ওই শারমিনের ক্লাসমেট, ওকে কিন্তু আমি টাকা দিতাম, আবার টাকা দিয়ে শারমিনের ব্যাপারে ইনফরমেশন নিতাম, ওরা কোথায় কি করে, ওই টাকার প্রতি একটা লোভ হয়ে গেছে আবার, তার জন্য আমার খুব, আমি তো তখন ওই স্টক ম্যানেজ হিসেবে অনেক টাকা কামাই আর কি, মোটামুটি দৈনিক ভালো টাকা কামাই। ওকে বলছি তোদের এলাকায় আবো, তখন তো ফ্রেন্ড হয়ে গেলাম, তোদের এলাকায় আবো, ও আমার এলাকায় আর কি সাপোর্ট দিবে। একবার স্বামীর সাথে কথা বললাম, স্বামীর আম্মুর সাথে কথা বললাম আর আব্বুর সাথে কথা বললাম যে আমি আসতেছি, আপনি এত রিকোয়েস্ট করেন আসতেছি। গেলাম আমি দেয়া ওখানে দান সিনেমা একটা হোটেল, সকালে একদম বড় বড় সময় নামলাম, প্রথম ফোন দিলাম সে ফেরদাউসকে, আসলো। এখন ফেরদাউস যে আসবে, ওই যে আমাকে ফেরদাউসের নাম্বার দিছিল শারমিন, আমি ওই নাম্বারটা দিয়ে ওর সাথে রিলেশন করে তুলছি, এটা তো শারমিন জানে না। আমি সেটাকে বললাম ফেরদাউস রে যে তুমি শারমিনের সাথে আইসা সামনে বসে আমার পরিচয়, কারণ আমি আর তুমি দুজনকে চিনি বা পরিচয় হয়েছে, এটা তুমি প্রকাশ করবা না, আমরা এই হোটেলে থাকবো, স্বামীর কথা বলবো, তুমি ইতিমধ্যে এই হোটেল ঢুকবা, দৈজ্ঞা মানে স্বামীর তোমার তো ক্লাসমেট কে ভাই, এই পরিচয় এই থেকে আমার আবার ফ্রেন্ড হবো, এরকম হবো, তুমি ওর কাছে বসে দেবা না, কাজে শারমিন বসবে যে এতদিন এত কিছু ব্যাপার আমি কোথায় পাইছি, এটা ওই দেশে ওকে মাইন্ড করবে, তুমি বসতে দেবা না। তারপরে ঠিক একই কাহিনী, এখন আর পরে আমার কথা ছিল ওদের বাড়িতে এলাকায় যাবো, কিন্তু ওদের বাড়িতে যাবো না, হোটেলে বসে কোথাও কথা বলবো, এটা ওর বাপের সাথে কথা, ওর আব্বু বললে কি আমি এক কথার মানুষ, আসলে সে অনেক ভালো মানুষ, এখনো বলতে হবে যে আমি এক কথার মানুষ, তুমি আসবা,
শারমিন বললো আপনাকে
না, ওর আব্বু বললো,
ও বাবার সঙ্গেও কথা হয়েছে আগে,
হ্যাঁ
বাবার সঙ্গে কথা হয়েছে, মার সঙ্গে কথা হয়েছে, ওরা কি জানতো আপনাকে, আপনাকে নিয়ে মানে ফ্যামিলিতে কি জানতো,
জানতো আমি তার মেয়ের সাথে সম্পর্ক করি,
এবং ওনারা বিয়ে দিবেন এরকম কোন ব্যবসা করছিল,
হ্যাঁ হ্যাঁ
আচ্ছা,
এরকম কথা
বাবা আপনাকে জিজ্ঞেস করছে আমি এক কথার মানুষ, তুমি আসবা কিনা,
হ্যাঁ আসবা কিনা,
ওকে
না, আমি বলছি হ্যাঁ আসবো, আপনার সাথে কথা বলবো, কিন্তু বাইরে বসে আপনাদের বাসায় যাবো না,
আচ্ছা
আমার কথা এক কথা, তুমি যদি যেটা বলবো সেটাই হবে, আমি আচ্ছা তাহলে আপনাদের ওখানে আসে হোটেলে কথা বলে চলে আসবো, আচ্ছা তুমি আসো, আমি তার কথা মতো গেলাম, গেলাম এই কারণে তার মেয়ে বারবার মানে আত্মহত্যা করতে যায়, মরতে যায়, হাত কাটে পা কাটে, কলেজে স্কুলে যায় না, পরীক্ষার সামনে আমার গেলে পর আমার ব্যাপারে একটা ডিসকাস করবে আর কি, এই জন্য গেলাম আর কি। পরে ওরা আসলো প্রথমে সকালবেলা, শারমিন আসলো একটা অটো নিয়ে, ওখানে আসা মাত্র কখনো দেখি নাই, কিন্তু আর মুড়ি বুঝলাম যে এই মেয়েটাই,
ওকে
বুঝলাম, বসলো, আমি রাস্তা কাছে ওকে দিলাম,
দেখে বুঝতে পেরেছেন যে ফার্স্ট দেখাতে আপনার অনুভূতিটা কি ছিল,
দেখার পর আর মানে ওই যে হাইটে আসছে আমার আসলে ভালো লাগছিল আর কি, যেটা সত্যি কথা বলতে ভালো লাগছে, ওদের একটা ফিজিক্যাল রিলেশন কারোর সাথে হয়েছে বা অনেক কিছু হয়েছে, ওটা আসলে
ওটা মাথায় নাই,
মাথায় নেই,
ওকে।
তারপরে ফোন কথা বললাম, ও আমার ডাকছে বাড়িতে ছিল, বাবা মা ডাকছে, আমি বলছি তোমার বাবা তো বলছে এক কথা মানুষ, সে আবার তোমাকে এক কথা বলে কেন, তোমার বাবাকে ডাকো এখানে বসে কথা হবে, সে কতক্ষণ পর তোর বাবার ফোন দিয়ে আনলো, আমার বাবা এসে যেরকম আমার আত্মনাথ করলো আর কি, যে ভালোবাসা দিচ্ছে বাড়িতে না যাই এর কোন উপায় নেই, গেলাম আর কি, বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে অনেক খাবার দিল আর কি, অনেক আপ্যায়ন করলো। আমি তো রাতে নাইটে গেছি গাড়িতে, প্রচন্ড ঘুম। আর বলছে তুমি তো বিকেলে নাইটে যাবা, তো এখন একটু গোসল টোসল করে রেস্ট নাও, একটু ঘুমাও, নাইটে চলে যাবা। আচ্ছা, তা আমি তো ওই রাত্রে আসছি, ওই যে সকালে খাওয়া দাওয়া করে যে ঘুম, ঘুমে সন্ধ্যা বাজে গেছি আর কি, সন্ধ্যা হয়ে গেছে। আমার মনে নেই যে আমি কোথায় ছিলাম, মানে রাত্রে না ঘুমাইলে আর কি যেটা হয়, সন্ধ্যা বাজে উঠছি, আমি তো উঠে বিদিক যে আমি ঢাকা যাইতে হবে, এদিক দিয়ে কিন্তু আমার না বলে গেছি। ওই সময়টা ছিল ওই মানে ঢাকায় এই কোম্পানির ফ্যান মোটর বিভিন্ন পার্টস পাতি ওরা সারাইতে নিতাম, চার দিন পাঁচ দিন সময় দিত। কোম্পানির নিয়ম ছিল ওটা না সারি নিয়ে আসা যাবে না, তার জন্য বিনিময়ে হোটেল থাকলেও থাকতে হবে, কাজ সামনের থেকে করিয়ে আনতে হবে। সেটা জানতো যে আমি ওই কাজ করাচ্ছি আর কি, কোম্পানি জানতো। ওখানে গেলাম একদিন দুদিন তিন দিন, আমার মনে আসতেই দেবে না। আমি আসা শুরু করলি মানে তখন আমার বিয়ে টিয়ের ব্যাপারে অনেক কিছু বললো তারা আর কি,
ফ্যামিলি
তার মেয়ে যে সুমনের সাথে ফিজিক্যাল সম্পর্ক বা করছে বা কোথাও আড্ডা দিচ্ছে প্রায় দুই বছরে, সাতাশ দিন ছাড়া বাকি দিন ক্লাস করে নেই, কিন্তু তার পরিবার কেউ জানে না, কারোর কাছে বলি নেই আমি। আর ও আমার যাওয়ার পরে হাত পা ধরছে কান্নাকাটি, তুমি এই ব্যাপারগুলো কারোর কাছে বলবো না, আমি একটা মেয়ে মানুষ, অমুক টমুক, আমার মরাশার কোনো উপায় নেই। এমন বলার পরে তারা তো জানে যে আমার সাথে ও সেই আগে থেকেই সম্পর্ক, এটা মেয়ে বলছে আর কি। যখন বন্ধুর জন্য হেল্প করতাম তখন থেকে তারা জানে আমি কথা বলি, আমার সাথে সম্পর্ক আর কথা নেই। আর ওদের সবার সাথে কথা বলতো, সবাইকে বুঝাইতো যে আমার সাথে কথা বলে, কার সাথে কথা বলি চার পাঁচজনের সাথে কথা বলতো, বুঝাইতো আমার সাথে কথা বলি। এখন তো আমি আসার জন্য ঢাকা আসার জন্য প্রস্তুতি নেই, অটোমেটিক সামনে আমার সাথে চলে যায়, দুই দিন টিকিট কাটছি, আর বাবাই কেটে দিচ্ছে তাদের টাকা দিয়ে,
জি
অটোমেটিক আমার সাথে চলে আমার, তুমি ঢাকা নিয়ে যাবা, তখন কিন্তু পরীক্ষা দেবে সামনে, ঢাকা নিয়ে যাবা। আমি কেমন, তোমার মেন্টাল ব্যাপারটা তুমি কেমন, আমি তোমার কেমন দেখাই নি, আমি নিজেই তো চাকরি বাকরি করি, তুমি পরীক্ষা দাও, তারপরে আমি তোমার নেব একটা আর কি বস্তু দিয়ে দেখে আইতে পারি কিনা, ওরকমের বুলেট দিয়ে আসলাম আর কি কোন রকম ঢাকায় চাকরি কাজ করতেছি। জানুয়ারি মাস গেল, কথা হচ্ছে ফেব্রুয়ারি দুই তারিখ পরীক্ষা, জানুয়ারির সম্ভবত তেইশ তারিখে আর কি, এগারোতে।
ওকে,
ওর মা ফোন করছে, বাবা দুই তারিখ তো পরীক্ষা, ও তো লেখাপড়া করে না, কোনো প্রিপারেশন নিচ্ছে না, কথা শুনতে পারি।
আপনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করলো না ওর বাবা মা, আপনি যেহেতু গেলেন ওখানে?
হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করছে
সবকিছু, জেনে যে বলেছেন ডিটেইলস, আমার বাবারই অবস্থা, আমার মার অবস্থা, সবকিছু জেনে ওনারা রাজি হয়েছে আপনার সঙ্গে বিয়ে দেওয়ার?
দিবে, কিন্তু আমার তারা বলে নাই যে আমার বাবা মায়ের লাগবে, বিয়ে দিবে কিন্তু আমার বাবা মায়ের লাগবে কখনো চাই না।
ওকে ওকে,
মানে জিজ্ঞাসা করছেন, বলছি
ওনাদের ফ্যামিলি স্ট্যাটাস কি এরকম ছিল যে আপনার সঙ্গে যায় বা আপনি ওনাদের সঙ্গে যান?
হ্যাঁ ছিল, বলতে তাদের চলাফেরাটা অমন না, কিন্তু টাকা পয়সা ছিল,
আচ্ছা,
খাবার দাবার ভিতরের পরিবেশ ভালো ছিল, কিন্তু বাইরের চলাফেরা ভালো ছিল না আর কি, মনে হয় খুব গরিব গরিব এরকম আর কি, ঘর দরজা আর কি ভিতরে মালদিনে ছিল, কিন্তু বাইরে থেকে ঘর দরজার অবস্থা ভালো না এরকম। তারপরে ফোন দিয়ে বললো, বাবা এরকম তো লেখাপড়া করে না, সামনে পরীক্ষা দুই তারিখে, তুমি একটা মাসের জন্য আসবা, না আসলে পরীক্ষাই দেবে না, আমার সাথে বলছে পরীক্ষা দেবে না। আর আমি কি করতে পারি, আমি তো চাকরি করি, বলছি এটা সম্ভব না। অনেক মা জিজ্ঞেস করলো পরে আমি কি করবো, ওই আমি আমার ফোন তুমি নাও, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করে মারা যাবো, আরেকজন দায়ী হবার পরে তুমি, তোমার কিন্তু আসতেই আমি বলছি, দেখো এখন পর্যন্ত তুমি একটা ছেলের সাথে সম্পর্ক করছো, ফিজিক্যাল সম্পর্ক সেরাও আমি জানি, তারপর তোমার সাথে কথা বলি, এটা কিন্তু তোমার ঘটলাম, আমার তুমি কথা বলার অধিকার খাটাইতে পারো না, আমি যদি সেটা কথা না বলি। ওখানে গেলাম পরে আমার তারা যে আপ্যায়নটা করলো, আমি আপ্যায়ন আসলে অনেক মুগ্ধ, মানে তাদের প্রতি অনেক কেমন জানি মন ঢুকে গেল, তারা আমার খুব আপনজন আর কি, প্রতিদিন মানে সকাল বিকেলে হেভি আমার খুব মানে আপ্যায়ন করতো।
কোথায় আপ্যায়ন করতো?
ওই শারমিনদের বাসায়।
শারমিনদের বাসায়, যাই হোক বলেন।
তারপরে বলার পরে আমি তখন টাইমটা জানুয়ারি তেইশ তারিখ, আমি কি করবো, ঠিকই তার মা তো অনেক, সে অনেক ভালোবাসা দিয়ে কথা বলতে পারতো, বুঝছেন, আমার খুব লাগতো আর কি উল্টা পাল্টা বললে। পরে আমি চলেই গেলাম, তখন আমি সাতাশ হাজার টাকা ছিল আমার কাছে,
সব টাকা নিয়ে গেলেন। কত সালের দিকে ঘটনা এটা?
এটা এগারোতে,
দু হাজার এগারো সালের ঘটনা। ওকে,
সাতাশ হাজার টাকা ছিল, আমি নিয়ে চলে গেলাম, জানুয়ারি তেইশ তারিখ রওনা দিলাম, পরে জামা কাপড় যেখানে গেছিল সব নিয়ে গেলাম। তারপরে ওয়ার পরীক্ষা শুরু থাকতেছি, পরে দৈনিকের মতো কলেজে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি, আবার নিয়ে আসছি আমি পরীক্ষা যখন শুরু।
ওকে,
এর মধ্যে রাত্রে বারোটা একটা দুটো পর্যন্ত পড়তো, আমি পাশে বসে থাকতাম, কিন্তু এর মধ্যে কখনো আমি ওর দিকে একটা খারাপ নজর তাকাইও নাই, বা ও কেমন,
বা ওর সামনাসামনি এইসব বিষয়গুলো নিয়ে কোনো কথাও বলতাম না, যে তুমি কেন এই ধরনের সম্পর্কে গিয়েছো বা ছেলেদের সঙ্গে মিশেছো,
আমার সম্পর্ক বা কারোর সম্পর্কে কোনো কথাই হতো না। ও জাস্ট পড়বে, পরীক্ষা দিচ্ছে, আমি পরীক্ষার জন্য আসছি, আবার চলে যাবো।
ও তখন কিসে পরীক্ষা দিচ্ছিল?
এসএসসি।
এসএসসি, ওকে।
তারপরে প্রতি রাত বারোটা একটা দুটো পর্যন্ত এরকম, কিন্তু রাত্রে আমি পরে ওখানে বারোটা একটা পর্যন্ত পড়তাম, মানে বসে থাকতাম, ও পড়তো ঘরের মধ্যে, দুটো খাট ছিল, আর বারান্দা মানে আটটা ছিল বারান্দা, ওখানে থাকতো ওর বাবা মা, আটটা ছোট ভাই, আর ঘরের মধ্যে একটা খাট ছিল, ওই খাটটা যে খাটে পড়তো, পাশেই টেবিল, সবকিছু খাবারের টেবিল, ওখানে খাইয়া, কিন্তু রাত্রে দেখতাম কি তারা বাইরে থেকে তালা মার দিত,
বাইরে থেকে আপনার রুমে তালা মেরে দিত।
হ্যাঁ,
ইন্টারেস্টিং।
হ্যাঁ, আমি বুঝতে পারতাম না তালা কেন মারে, মানে এটা ভাবতাম, কারোর কাছে প্রকাশ করতাম না।
আচ্ছা,
ঘরের মধ্যে কিন্তু আমি এবং তার মেয়ে।
দাঁড়ান, ঘরের ভিতরে আপনি আর তার মেয়ে, মানে
মানে শারমিন,
একই ঘরে থাকতেন আপনার অবিবাহিত অবস্থায়?
হ্যাঁ হ্যাঁ, আর সবাইকে তখন তারা বলছে যে আমি তাকে কোনো আত্মীয় হই।
ওকে ওকে,
এরা সবাই জানে।
ওরা কয় ভাই বোন ছিল?
ওরা তিন ভাই বোন।
ও কি সবার বড় ছিল না ছোট?
বড়।
বাবা কি করত?
আর বাবা ওই যে মাছের আর কি, ঘেটের, চিংড়ি মাছ, গলদা, তারপরে
এগুলি কোথায় নিজের ছিল নাকি উনি ব্যবসা করতেন?
না, এগুলো কি ঘের বাগের তো প্রচন্ড।
আপনাদের রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা মেরে দিত?
এগুলো রাত 12টা একটা পর্যন্ত পড়ার পরে টিভি চলতো, টিভি বন্ধ হয়ে যেত, সবাই ঘুমিয়ে যেতাম। আর আমি মাঝে
মাঝে, মানে কি ওদের বাসা কি আর ছিল না, রুম কি আর ছিল না?
হ্যাঁ, মানে বড় একটা যে বড় রুমটা, এই রুমটাই আমি, ওই রুমটার মধ্যে খাবার দাবার, টিভি এবং শারমিন যে থাকতো ওই পাশে, মনে করেন মানে খাট সাজানো, মাঝখানে একটা মানে কি আর হালকা।
প্রথম যেদিন আপনার সঙ্গে ওনার মেয়েকে এভাবে রাখলো, তখনই তো আপনার কোশ্চেন হওয়ার কথা, মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হওয়ার কথা, কেন হলো বা কি কারণে? আপনি জিজ্ঞেস করলেন না শারমিনকে যে আমাদের কিভাবে কেন আলাদা করে রুমে রাখতেছে বা এরকম কি অবস্থা?
12টার পর্যন্ত পড়তো তো, হঠাৎ করে দেখতাম তালা মারা, আমি বুঝতে পারতাম।
12টার আগে কি আপনি ঘুমিয়ে যেতেন?
না,
তাহলে
12টার পর্যন্ত পড়তো।
তো আপনার রুমে কেন রাখবে? আপনাকে তো মেহমান, আপনাকে তো আলাদা জায়গায় রাখার কথা।
আমি ভাবতাম যে কি যেন তারা লাগায়, জিজ্ঞাসা করতাম না, জিজ্ঞাসা করলে তারা বোঝে, তারা অন্যদি আবার কিছু সিন্ডিকেট করে।
তালা লাগানোর প্রসঙ্গ তো পড়ে, প্রথম কথা হচ্ছে যে মেয়েকে কেন আপনার সাথে থাকতে দেবে?
আমি না থাকলে ও পড়বে না, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ পড়বে।
ও ওকে,
আমি থাকতে হবে তারপরে পড়বে,
এই জন্য আপনি ওর রুমে থাকতেন 12টা পর্যন্ত?
হ্যাঁ থাকতাম 12টা পর্যন্ত, একটা পর্যন্ত এরকম থাকতাম আর কি। এবং ঘরের মধ্যেই ঘুমাইতাম, একই ঘরে দুইটা খাট ছিল, ওই রুমটা মধ্যে দুইটা খাট ছিল, একটা ঘুমাইতো একটা আমি ঘুমাইতাম, এরকম এক মাস গেল, এক মাস।
এইটা কি বিশ্বাসযোগ্য? আমার মনে হয় একটা SMS পোলের দরকার এই মুহূর্তে। পৃথিবীতে অদ্ভুত ঘটনা অসংখ্য ঘটে, এটা নিয়ে আসলে কোন ধরনের কনফিউশন তৈরি হওয়ার আগে যেই কেবল বিভিন্ন ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন, যেই কেবল এই ধরনের অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন, তার কাছে এটা পান্তাভাত। কিন্তু আমাদের মতো যারা হয়নি তাদের ক্ষেত্রে অবশ্যই এটা এক ধরনের কনফিউশন। আমি একটু দেখতে চাই কারা কতটুকু কনফিউজ। আপনারা কি মনে করছেন যে ও যেটা বলছে সেটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য আপনাদের কাছে, যে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে নিজের মেয়ে SSC-তে পড়ে, অচেনা অজানা একটা ছেলেকে সে মাসের পর মাস তার রুমে রেখে দরজা বন্ধ করে দিচ্ছে বাইরে থেকে বাপ মা, এত মানে কেয়ারলেস নাকি দরদে, আমি কি বলবো, এরকম বাপ মা দুনিয়াতে আদৌ সম্ভব কিনা? মানে নিজেদের মান সম্মানের একটা বিষয় তো আছে, বাট ইট হ্যাপেন্স। মানে আমরা আমাদের জায়গা দিয়ে পুরো দুনিয়াটাকে বিচার করি তো, এটাই হচ্ছে, এই জন্য মনে হয় এটাও কি সম্ভব আসলে? আমরা যেই পরিবেশে বড় হই সেই পরিবেশটাকেই আমরা বিলিভ করি, তার বাইরেও যে পৃথিবী অনেক বেশি বৈচিত্র্যময় সেটা আমরা বিলিভ করতে অনেক কষ্ট হয়। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু কনসার্ন আশা করছি সেটা হলো যে আপনারা বিশ্বাস করছেন কিনা, এবং যদি বিলিভ করে থাকেন তাহলে আপনারা ইয়েস লিখবেন, যদি বিলিভ না করে থাকেন তাহলে আপনারা নো লিখবেন। এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে SMS পোলের একটা বিশেষ পাওয়ার আছে, অনেকবারই আমাদের অনুষ্ঠানে এরকম ঘটনা ঘটেছে, SMS পোলে যদি না ভোট বেশি চলে আসে তাহলে উনি ওনার বলার ক্ষমতা হারাবে, সেক্ষেত্রে ওনাকে আমরা এখান থেকে বিদায় করে দেব। ওকে, আমরা SMS পোলের মুখোমুখি করছি আমাদের লাখ লাখ শ্রোতাদেরকে। আপনি যদি মনে করেন যে স্বাধীন যেটা বলছে বিশেষ করে এই ঘটনাটি সেটা বিশ্বাসযোগ্য এবং ওকে ক্যারি করতে দেওয়া উচিত, ওর ঘটনা সামনের দিকে নেওয়া উচিত এবং ওকে পুরোটা কনফেস করতে দেওয়া উচিত, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি মনে করেন যে না আসলে এটা বিলিভ করার মতো না, তাহলে লিখবেন নো। SMS পাঠানোর নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে, 2221 নম্বরে ঝটপট জানিয়ে দিতে হবে। একটু পরে কম্পিউটারের কাছ থেকে আমরা জানবো SMS পোলের রেজাল্ট আসলে কি ছিল। ওকে, তারপর আপনি একদিন বুঝতে পারলেন যে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়, তার আগে তো অনেক কিছুই অনৈতিকভাবে হয়ে যাওয়ার কথা বা আপনাদের মধ্যে উল্টাপাল্টা একটা সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা, কি হয়েছিল আসলে?
এমন কখনো আমি মানে এমন কখনোই কিছু হয়নি, আমি কখনো মানে বাঁকা চোখে তাকাইনি আর কি, এমন কোন ফিলিংস ছিল না যে একটা মেয়ে আমার কাছে আসে বা কিছু,
আপনার মাথার প্রতি সেন্সটাই আসেনি?
হ্যাঁ আসেনি।
আচ্ছা, তো তার আগে আপনি আপনি যেহেতু কনফেস করতে এখানে এসেছেন, আপনি কি কোনো ধরনের কোনো এই ধরনের কোনো অনৈতিক সম্পর্কের মধ্যে জাননি? সো আপনি বিষয়টা সম্পর্কে অবগতই ছিলেন না, কিন্তু ও তো অবগত ছিল আপনার কথা অনুসারে, ওর দিক থেকে কোন চেষ্টা ছিল
না? ও কখনো ছিল না,
ও কখনো চেষ্টা করেনি?
করেনি।
আপনারা কি আলাদা আলাদা সেপারেশনই থাকতেন নাকি এর মধ্যে প্রেমিক প্রেমিকা হলে যে ধরনের ঘটনা আমরা শুনি?
তখন কিন্তু প্রেমিক প্রেমিকের ব্যাপারটা শুধু কথা হইতো ফোনে,
আপনারা রুমের ভিতরে থাকার কথা আমি বলতেছি, মাসের পর মাস আসছে
থাকার সময় এই যেরকম লাভের কোনো কাহিনী হয়নি।
তাহলে
তখন তো আমি যাচ্ছি যে ওর ওর লেখাপড়া,
আপনি এক মাস ওখানে আছেন, আপনার বাবা মা খোঁজ খবর করতো না আপনি কোথায় আছেন কি করছেন?
ঢাকায় আছি
বলতেন, যে ঢাকায় আছেন মানে আপনি পুরো বিষয়টা গোপন করে যেতেন?
হ্যাঁ আমি ঢাকায় ছিলাম।
প্রিয় শ্রোতা, আমরা বিরতি নেব, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি, বিরতির ঘন্টা যেহেতু আমরা শুনতেই পেয়েছি, মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং কনফেস করছে স্বাধীন। স্বাধীনকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড যারা কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09-6138928922। আমি আবারও বলছি 09-6138928922। এবং আরো একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানটি 200 পর্ব পার করে 300 পর্বের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই প্রথম সেরা 10টি অপ্রিয় সত্য বা কনফেশন যেটা পুরো দেশ কাঁপিয়েছে, এরকম 10টি গল্প নিয়ে বাংলা এবং ইংরেজি দুটো একসাথে একটি বই বাজারে আনছে। বইটির মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। যারাই বইটি সংগ্রহ করতে চান তাদেরকে অগ্রিম বুকিং দিতে হবে। আপনাদেরকে ফোন করতে হবে রকমারি ডট কম এর 16297 এই নম্বরে। আমি আবারও বলছি 16297 এই নম্বরে। বই থেকে প্রাপ্ত লভ্যাংশ সমস্ত চলে যাবে চ্যারিটিতে, যেটা জীবনের গল্প বইগুলোর ক্ষেত্রেও হয়েছে। ওকে, এই বইটি দ্রুত সংগ্রহ করতে হবে এই কারণে যে খুব অল্প সংখ্যক বই আমরা বাজারে আনবো, এবং শুধুমাত্র যারা প্রি বুকিং দেবেন তাদের বাসাতে এই বইটি পৌঁছাবে। সো নাম্বারটি আমি আবারও বলছি 16297। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
সময় রাত 12টা, প্রিয় শ্রোতায় শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও 89.2 তে। এসএমএস পোলের আহ্বান করেছি আমরা, একটু পরে এসএমএস পোলের রেজাল্ট আমরা হাতে পেলে আপনাদেরকে জানাচ্ছি। তবে তার আগে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি হচ্ছেন স্বাধীন, তিনি কনফেস করছেন লাখ লাখ জনতার সামনে, আমরা তার কথা একটু মনোযোগ দিয়ে শুনতে চাই। জি, আমরা যেখানটাই ছিলাম যে এক মাসের মতো আপনি ওখানে স্টে করছেন শারমিনের সাথে, এবং শারমিনের বাবা মা রাতের বেলা বাইরে থেকে দরজায় তালা দিয়ে দিত, বলুন তারপর?
লাগাতার তারপরে এক মাসের কাছাকাছি হচ্ছে থাকছি, আমার আমি এটা বুঝতে পারতাম আমি মাঝে আমার রাত্রে 2টা 1টার দিকে বাইরে দিতাম, পোষা পড়ে দিতাম আর কি, তখন দরজা নক করলে আটকানো পাইতাম, লজ্জায় কাউকে ডাকতে পারতাম না, বুঝতাম না বাইরে থেকে আটকানো। একদিন ওকে জিজ্ঞাসা করছে যে এরকম মানে শারমিনকে যে আমরা ঘুম মানানোর পরে বাইরে থেকে তালা লাগাই কেন, ভিতরে মাল জিনিস আছে অনেক কিছু, হয়তো বা বেখেয়ালে খোয়াটোয়া থাকতে পারে, মা আগে থেকে সবসময় এরকম বাইরে থেকে লাগাই রাখে। বিশ্বাস করলাম দাস, এবং এ নিয়ে কোনো সমস্যাও দেখলাম না আর কি কখনো। তারপরে এক সময় পরীক্ষা শেষ হয়ে গেল, পরীক্ষা শেষ 2 দিন পরে আমি ওখান থেকে চলে আসবো, সবার কাছে বললাম, বলার পরে 3র্য দিন পাড়া সবাই আমাকে রিকোয়েস্ট করে এতদিন থাকলা, আত্মীয় স্বজন সবাই আছে, মোটামুটি সবার কাছে বলছি যে তোমার পরীক্ষার পরে আর তোমার সাথে ওর সাথে বিয়ের একটা কথা। দেখেন আমি তো এখন পর্যন্ত নিজের সাথে কিছু করি না, তাহলে যদি কিছু করতে হয় মানে পরে করবো, আমি এখন টাকা দিয়ে চাকরি টাকরি করি, পরে আপনাদের সাথে এই ব্যাপারে যোগাযোগ করবো। কিন্তু তখন তারা এমন ইমোশনালি মানে করতেছে যে আমার বিয়েটা করতেই হবে,
বলে যাচ্ছে মানে বাবা মা বলছে তুমি বিয়েটা করেই যাও, যাই করো বিয়েটা করেই যাও। সি দেখুন, এই যে একটা ব্যাপার, মানে কি কারণে তারা এরকম করছে, বিকজ অফ আপনি যদি এটাকে সন্দেহ করেন তাহলে বলতে পারেন যে এরকম যে এতদিন যাবৎ ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা মেরে রেখেছে, নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে, এবং তারা সচেতনভাবে এটা চেয়েছিল যে কিছু না কিছু হোক, নইলে তো এই কাজটা তারা করবে না। তো সবকিছু মিলিয়ে তারা এখন চেয়েছে যে বিয়েটা হোক, এবং হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছে, এবং হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করাটা আমার কেন জানি মনে হচ্ছে যদি রাজি না হয় তাহলে সেটা জোর করার পর্যায়ে চলে আসবে। দেখি কি হয়েছে তারপর।
তারপরে বলার পরে আমাদের সময় দেন, আমার ইচ্ছা যে 2020 বা 2019 আগে বিয়ে করবো না, মানে আমি যখন কাজ বাজ শুরু করছি তখন নিজে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করার পরে আমার বউকে নিয়ে আমি 6 মাস শান্তিতে থাকতে পারি, আজকে বিয়ে করে কালকে কাঁধে গামছা নিয়ে মাঠে নামতে হয়, এটা শান্তি হবে না আর কি, এরকমটা বুঝেই বলছি। আমারটা আমি সব জায়গাতে দেখছি, আমার পরিবার থেকে আমি দেখছি, কষ্ট আশেপাশে দেখছি, এই জন্য আমি এরকমটা আমার মনে নাই আর মন নাই আর কি, পরে করবো যে কিছু হয় আপনার সাথে ওয়াদা করবো, ওয়াদা করলাম যে আমি প্রতিষ্ঠিত হয়ে 3 বছর পরে করবো, ওই সময়টা আর কি করেন, কেউ কিছু বুঝতেছেন আর কি, আমার যেভাবে হোক জামা কাপড় গুজে রাখে, ব্যাগ গুজে রাখে, লেদি দেবে না এরকম। ওই যে অ্যাডভার্স যার কাছ থেকে নাম্বারটা নিচ্ছিলাম হাতে, ও তখন ওখানে মানে বাগেরহাটে পিসি কলেজে তখন ইন্টার শেষ করে যা অনার্স আর কি ভর্তি হয়েছে, তখন ওই এলাকায় আছে, ওকে শেয়ার করলাম, এর মাঝে কিছু ব্যাপার ওর কাছে কিন্তু বলিনি, কিন্তু মাঝে জানতো যে জালিসের কাছ থেকে হ্যান্ড ওভার আমি সম্পর্কটা করছি, এতটুকু জানতো, কিন্তু নিয়ে কোনো বেশি কথা বাড়াবাড়ি হইতো না। লাস্ট করে ওর কাছে বললাম যে বন্ধু এরকম একটা ফেরা গেলে বেজে গেছে, যাইতে পারতেছি না, গেলে মানে সামনে আমার পিছিয়ে দৌড় দৌড় শুরু করে, গাড়ি থেকে আমার গাড়ি পর্যন্ত উঠে যায়, মানে পরে নামিয়ে যেতে হয়, টিকিট বাস যায়, টাইম শেষ হয়ে যায়। লাস্ট পর্যন্ত করার পরে কেউ মানাতে পারছি না, ওই পাশের এক বাবি, এই থাকা কালীন সময় পাশের এক বাড়াটিয়া বাবি সাথে ভালো সম্পর্ক হয় আমার, মানে খুব ভালো, মানে খুব অমায়িক লোক আর কি, মানে কিছু কথা বলা যাইতো আর কি তার কাছে শেয়ারটা। পরে বললাম বাবি ওরা আমার বিয়ের কথা বলে, আপনার মানে আপনার মেয়ে তো এইরকমের চরিত্র বলছি আর কি, বাবারি কাছে যে কোথায় এমন কিছু হয়েছে। আমি নামটাম অ্যাড্রেসটা বললাম,
ওদের বাড়িতে থেকে ওই এলাকারই ভাবির কাছে এটা বললেন।
হ্যাঁ হ্যাঁ,
আপনার সাহসে তো তারিফ করতে হয়, যাই হোক বলেন তারপর।
এরকম বললাম, কিন্তু আমি তো পরেও আত্মহত্যা করবে, আর সামনে আম্মা অনেক ভালোবাসে, আমার অনেকদিন থেকে কথা বলি, মায়া জড়াই গেছে, এই জন্য কিন্তু পরীক্ষাটার জন্য আমার একটা মার ওদের চা কিন্তু আমার শেষ। আমার তিনবার আমার বসে আমার চিঠি পাঠাইছে, বাড়িতে চলে গেছে চিঠি, আমি না আসলে আমার চাকরি থাকবে, চাকরি শেষ। তারপরে বাবির বললাম, বাবি আমি এখন কি করতে পারি, আপনি একটা বুদ্ধি দেন। বাবির কাছে সব ডিটেল বললাম, বাবিও স্বীকার করলো যে হ্যাঁ এনমোটা ছেলে আসে নিয়মিত, তুমি কিছুদিন আগে আসতো, তার আগে ওর ছোট ভাই মুসলমানি হয়েছে, তখন তো সে সারা তো এখানে ছিল, বাবিও জানে।
ওকে,
বাবি বললো এরকম, বাবি বলছে তোমার তুমি যে বলছো ফিজিক্যাল সম্পর্ক শারীরিক সম্পর্ক এটা আমি জানি না, কিন্তু সবসময় আসতো দুপুরে লাঞ্চ খাইতে, তো প্রতিনিয়ত খাইতো ওখানে ও বাসায়, এটা আমি জানি সবই, তো আমি তো এটা জানি না, তুমি এটা কি বলো? আমি হ্যাঁ বাবি আমার কাছে ডকুমেন্টস আছে, আপনাকে আমি ভয়েস রেকর্ড শোনাইতে পারবো, ছেলেকে ফোন দিয়ে কথা শোনাইতে পারবো। বাবি আর এটা পুরো ফ্যামিলি বললো, বাবা মার কাছে বললো, বলার পর এই নিয়ে ওদের মধ্যে একটা ঝগড়াঝাটি অনেক কিছু সৃষ্টি হইলো, আমার সামনে তার শারমিন্দ অনেক মারামারি করলো, ঘর চর ভাঙ্গা, মানে
দাঁড়ান 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 দাঁড়ান, কার সঙ্গে কার মারামারি হচ্ছে, মানে ভাবিটা কি ওর আপন ভাবি ছিল?
না না,
পাড়া প্রতিবেশী ভাবি ছিল। কিন্তু ক্যাওয়াজটা তৈরি হলো কিভাবে, ভাবি কি করলো এই বলাটার পর, ভাবি স্টেপ কি নিল?
ভাবি এটা তাই ওর গার্ডিয়ানের কাছে বলছে,
গার্ডিয়ানের কাছে
মানে মেয়ের বাবা মার কাছে বলছে।
আচ্ছা, তারপর
এটা বলার পরে মেয়ে মোটামুটি একটু শিখের মানে করছে আর কি, সম্পর্কের কথা এরকম করার পরে ওর বাবা মা আমার সামনে করে অনেক মাল দো আর কি, বুঝলে যে আমি ওরে অন্যের সাপোর্ট করি না বা প্রতিবাদ করতেছি,
অন্যের প্রতিবাদ করতেছি।
কিন্তু মার মানে এত বড়টা কাহিনী, এত বড়টা ব্যাপার, যে একটা মেয়ের জীবনে তার ইজ্জতটাই সবকিছু, সেটাই শেষ, তাও আমার মতো একটা ছেলেরা ওখানে রাখতে পাবে, আর সে যে ওখানে সমুদ্র রাখতো ওই একইভাবে আসতো আর কি, মাঝে মাঝে আসতে সমান ভাই যেটা বলছে ভাবি, যেটা বলার পরে মালদো পরে সারাদিন আমার সামনেই একটা বিলের দিয়ে হাত এমন কাটা কাটলো, কাটিয়ে রক্তাক্ত আর কি, পুরো হাতটা মানে এই হাতটা মনে কর মানে হাতের মধ্যে সাদা চামড়া থাকে না, ওগুলো বাইরে গেল আর কি, এখন কেউ নাই, সবাই মর মর মানে অনেক গালাগালি করতেছে। পরে আমি ওই ফেরদাউসকে ফোন করলাম, ওই যে আগের ক্লাসমেট ফেরদাউস, প্রথম আসার তাকে লুকাইতে রাখছিলাম, ওরা ফোন দিয়া ওরা ডাক্তার নিয়ে আসতে বলছি, ওরা ফার্মেসি থেকে ফার্মেসিতে যারা আর কি তাকে ওরা নিয়ে আসছে, নিয়ে আসতে ট্রিটমেন্ট করলাম, এরকম করতে করতে ওই দিন বিকাল চলে গেল সন্ধ্যা আটটা বাজে, এখন সবাই বল তুমি কি করো আমি চলে যাবো, এরকম করতে করতে ভাবি আমার দায়কে নিয়ে বলো দেখো ভাই একটা মেয়ে তো এরকম জীবনটা একটা অঘটন ঘটছে, তারপরে সবাই এরকম জানে তুমি একটা মাস রয়েছো, সবাই জানে মানে তুমি ওরে মানে বিয়ে করছো, এটা সবাই আমরা সবাই বললে ফলাইছি, তুমি সবাই বলছি বিয়ে করছো ফলাইছো, তোমার মিষ্টি তোমার পরীক্ষা করার মিষ্টি খাওয়ানো হবে সবাই বিয়ে, আমি তো মাথা নষ্ট কি বলেন, এখন চলে গেলে আমাদের মা সমান থাকবে না।
এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ মাই ইনটিউশন অ্যাকচুয়ালি, কজ নইলে ঘরের মধ্যে ভাবে তুলে দেওয়ার সাহস আসলে কেউই করবে না, যতটাই ক্ষতি হোক না কেন, যতটাই পড়াশোনা না হোক না কেন।
হ্যাঁ, তারপরে সবাই জানবে বিয়ে না হলে আর জীবনে বিয়ে হবে না, এখন তোমার বিয়ে করতেই হবে, আমার দিক থেকে তোমার একটা বোন থাকলে কি এরকম আর মানে বলতেই আছে।
আমি আপনার প্রথম ভুল যেটা পেলাম সেটা নিয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনি একদিন এটা হইতে পারে, ইমোশনালি আপনি অনেক বেশি অন্ধ ছিলেন, তো একদিনের জন্য আপনি গেছেন, তারা বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে, আপনি একদিন হতে পারে এটা, দুই দিন এটা হতে পারে, সর্বোচ্চ না হয় তিন দিনই হলো, কিন্তু একটা মেয়ের সঙ্গে যদি আপনি সেই সময়টাতে অনৈতিক একটা সম্পর্কে জড়িয়ে যেতেন, আপনি যাকে লাভ করেন বলছেন, আমি বুঝতাম না হয় আপনি একটা লোভে পড়ে গেছেন, এই জন্য আপনার থাকতে ভালো লাগছে, আপনি থেকে যাচ্ছেন, সেটাও ছিল না, তো আপনার সব কথা যদি সত্যিই হবে তাহলে আপনি মাসের পর মাস কেন ওখানে আপনি ওকে প্রক্সি দিতে যাচ্ছেন?
আমি তো জানুয়ারি 23 তারিখে গেছি, 2 তারিখ ফেব্রুয়ারি,
আপনি এক মাস তো থেকেছেন, এক মাস ধরে মানুষ কি ভুল করে?
না ভুল না, আমার ওই তাদের যে মোবাইলের যে আচরণ ভালোবাসা, আর ওখানে যে আগে একবার গেছিলাম তখন যে আপান্ড করছে আমি মুগ্ধ আর কি, মা যখন বলছে আমি এক পরে তাকে মা,
এগুলো হচ্ছে এক ধরনের অপরাধ, অফকোর্স এক ধরনের অপরাধ, কারণ এগুলো যে জীবনে একটা সময় এগুলোর একটা মানে পরিণতি আসে আর কি, মেনে নিতেই হয়। আমরা এই মুহূর্তে প্রিয় শ্রোতা দেখব যে কম্পিউটার কি বলছে, কত পার্সেন্ট লোক ওকে ইয়েস বলেছে, কত পার্সেন্ট লোক ওকে নো বলেছে, আমরা এসএমএস পোলের রেজাল্টটা একটু দেখতে চাই।
Yes, 87%. No, 10%. No comments, 3%.
কম্পিউটার বলছে 87% হচ্ছে ইয়েস, 10% হচ্ছে নো, আর বাকি 3% হচ্ছে নো কমেন্টস, তার মানে আপনাকে আমরা ক্যারি করতে পারছি ইজিলি, আপনি কন্টিনিউ করুন। ওকে, তো তারপরে কি হলো, আপনাকে কনভিন্স করার চেষ্টা করছে? হ্যাঁ
হ্যাঁ, তারপরে ভাই বলছে যে ভাই আমি তো তোমার অনেক ভালোবাসি, তুমি চলে গেলে আমাদের মানুষ মান থাকবে না, মেয়েটা বিয়ে হবে না কখনো, এ বলার পরে সামনে তো হাত টাত কাইদা পুরো অস্থির। পরে আমি কি করলো, আমি একা একা সময় চাইলাম আর কি, বাবা সময় দেন, একটা দিন সময় দেন আমারে, আমি ওই ফ্রেন্ডে ফোন করলাম, আর যে আত্মীয় যার কাছ থেকে পাশে মেয়েটার নাম্বার নেওয়া হয়েছে, ওরা ফোন করে দিয়ে ওরা আনলাম, ও বলে তাহলে ও আবার ওই বাড়িতে ভালো আসা যাওয়া করতো আগে আর কি। তারপর ওরে বলে বাড়িতে গেলাম, বাড়িতে বললাম যে আব্বারে বললাম ঢাকা থেকে বাড়ি আসতেছি, হাত থেকে দিয়ে আব্বারে বলাইলাম আমরা এরকম একটা সম্পর্ক করি, বিয়ে করতে হবে আমার। আব্বা তো ডাইরেক্ট না,
সঙ্গে সঙ্গে না করে
না তো নাই, হবেই না, অ্যাড্রেস মানে বিয়েই হবে না, মানে কোন কথাই শুনবে না আর কি, করা সম্ভব না, করাই যাবে না। অনেক জিজ্ঞাসা করলাম আতিকে দিয়ে, একবার দুইবার তিনবার বলতে বলতে মানলোনা, পরে ওইদিকে আইলাম আবার বাগড়াতে আসলাম, বাস আনতে ঢাকা যাই, বাড়ি থেকে বললাম ঢাকা যাই, তারকম জানাই আমি ঢাকায় আছি, হ্যাঁ ঢাকা যাই, ঢাকা দিয়ে বাগড়া আসলাম, আইসা সবাই বললাম যে এরকমের একটু আমার সময় দেন, দুই চারটে মাস তারপর আমি একটা ব্যাপারে বিয়ে করবো ঠিক আছে, কিন্তু দুই চার মাস সময় দেন, দেখা যায় আবার একটু ডাক্তার বাকি নি, ইয়ে করার পরে কোন রকমেরই তারা মানতেছেন আর কি।
ওকে,
কিন্তু আমি যদি না গেল তারা কিছু করতে পারতো না, কিন্তু ওই যে ফোন করে কান্নাকাটি করে এটা আমার খুব লাগে আর কি, মানে খুব খারাপ লাগে। পরে আমি ভাবলাম যে একটা মেয়ে তো, আমি একটা মেয়েকে তো একটা দর্শিতে একশো বার একটা দর্শিতা মেয়েকে না জানি বিয়ে করতে পারতাম, আর এই মেয়েটা নিয়ে একবার দর্শিত হয়েছে সেটা আমি জানি।
ওকে,
তো আমার যদি ওর পরিবার যদি বাঁচে, ওর জীবনটা যদি ভালো হয়, তাহলে আমার বিয়েটা করতে সমস্যা হোক, এটা নিজেকে নিজে বুঝাচ্ছি আর কি, হয়তো গোপন থাকতো আমাদের কেউ জানবে না, সিদ্ধান্ত নিলাম হ্যাঁ বিয়ে করবো, কিন্তু আমি নিজে নিজে নিলাম, কিন্তু ওদের কাছে বলিনি আর কি, না বলে দেখি আর কি। পরে আমি বিকালে বলছি আমি যাই, স্যার পাঁচ সাত দিন পর ঢাকা থেকে আসছি, আসে আমি বিয়ে একটু করো, আমার কাছে টাকা টাকা শেষ হয়ে গেছে, ইয়ে বলতে না বলতে বিকালে ওই সময় আমার ফোন করছে
সুমন মানে হচ্ছে যেই সুমনের সঙ্গে ও শারীরিক সম্পর্ক হয়েছিল,
আমার ফোন করে বলছে তুই তো বাগেরাট আছিস, আমি হ্যাঁ বেরাস খাস, তুই তো আমার মতো মানে অনেক কিছু করে ফেলাইছ না, তাহলে আর তোর তো কোনো প্রমাণ নাই, আমার ডকুমেন্টস তুই তো ওর বিয়ে করবি শুনছি, তাহলে আমার কাছে ভিডিওটা আছে, এই ভিডিও আমি নেটে ছাড়তেছি, তাহলে দেখি তুই কেন বিয়ে কর। এই করার পরে ওর সাথে ফোনে আমার লোক অনেক রাগারাগি কথা কাটাকাটি হয়, পরে লাস্ট পর্যন্ত এক পর্যায়ে চুক্তি হলে যে ওরা কিছু টাকা দিলে পরে ছাড়বে না, আমি গেলাম ওখান থেকে একটা সাইকেল, একটা বাইসাইকেল ছিল
ওর সঙ্গে, কি আপনার এর আগে দেখা হয়েছিল?
না হয়।
তো সুমন যখন আপনাকে এই ধরনের কথা বলছিল, তো সরাসরি আপনি শারমিনকে বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে তোমার সাথে এরকম হয়েছে, এরকম ভিডিও ওর কাছে আছে কিনা?
হ্যাঁ হ্যাঁ।
শারমিন কি বলেছে?
হ্যাঁ, বলছে যে ওর একটা ফ্রেন্ড এরকম হওয়ার সময় লোকাইয়া যে ভিডিও করছে এটাও পরে বুঝতে পারছে।
ওকে, তারপর?
এবং ও ইডে করার সময় ওর চাকু দেখাইছে, মানে ও বলছে আমার অনেক ভয় ভীতি দিয়ে করাইছে, পরসেটা হয়েছে। তারপরে আমার বলছে 10,000 টাকা, পরে আমার কাছে 10,000 টাকার মতো নাই, মানে কম ছিল, 8,000 টাকা চুক্তি দিয়ে সমনে দিলাম, করিস না একটা মেয়ে তো করিস না, আমি তো টাকা দেবো।
এখানে একটা বিষয় একটু বলে নিই প্রিয় শ্রোতা, আমরা এমন একটা টেকনোলজির যুগে বসবাস করি যেখানে প্রাইভেসি বলে কোনো বিষয় থাকে না। সাধারণত এরকম ঘটনা আমরা হর হামেশাই দেখতে পাই যে খুব অন্তরঙ্গ মুহূর্তের কিছু বিষয় নেটে পাবলিশড হয়। দুই ধরনের শ্রোতারা এখানে আছেন, যারা ভিকটিম হন এবং যারা ভিকটিম করেন, দুই ধরনের শ্রোতা এখানে আছেন। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেলফোনে যে ভিডিওটা আপনি করছেন, বিশেষ করে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড থাকা অবস্থায় বা অন্য কোনো সম্পর্কে যাওয়া অবস্থায়, যদি এই ভিডিওটা কোনো কারণে পাবলিশড হয়, যদি আপনার অনিচ্ছাকৃতভাবেও পাবলিশড হয়, এবং যিনি ভিকটিম হলেন তিনি যদি আপনার এগেনিস্টে কেস করেন, ধরেন আপনি অনিচ্ছাকৃতভাবে হয়েছে, আপনি মোবাইলে করে রেখেছেন বা কোথাও করে রেখেছেন এবং এটা ফ্ল্যাশ হয়ে গেছে এবং এটা আপনার ইচ্ছাকৃতভাবে হয়নি, আপনার মোবাইলটা চুরি হয়ে গেছে, যে চুরি করেছে সে আপনাকে ব্ল্যাকমেইল করে এটা পাবলিশ করে দিয়েছে, ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে ICT অ্যাক্ট, যেই নিয়ম হয়েছে ওখানে, আপনারা জানেন যে আইনটা হয়েছে, সেখানে কিন্তু আপনাকে দোষী করা হবে। এবং শুধু তাই না, এটার জন্য যে শাস্তির বিধান রাখা হয়েছে সেটা কিন্তু খুব ভয়াবহ শাস্তির বিধান, এবং এগুলো যে কত বড় রকমের বিপদ ডেকে নিয়ে আসতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। অনেকে আমরা এরকম দেখেছি বিভিন্ন রকমের সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন এরকমের ক্যাওয়াস আমাদের চোখে পড়ে হর হামেশাই, স্ক্যান্ডাল আমরা যেটাকে বলি, এবং আমজনতা লেভেলে তো অনেক হয়, হর হামেশাই হয়, ছবি তুলে রাখা থেকে শুরু করে অত্যন্ত গোপনীয় কিছু ছবি, এছাড়া ভিডিও টিডিও অনেকে করে রাখে, অনেকে আবার এগুলোকে ব্ল্যাকমেইলও করে। তো যদি কখনো এরকম কেউ কখনো ভিকটিম হন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, যদি কখনো আপনার জানা মতে অনেক বেশি ইমোশন হয়ে গেছেন, হ্যাঁ অনেক বেশি একবারে খুব সেন্সুয়াস একটা জায়গাতে গিয়ে হয়তো ইমোশনালি ব্ল্যাকমেইল করে এরকম ভিডিও করেছে, অথবা যদি এরকম হয় সিসি ক্যামেরা দ্বারা হোক বা অন্য কোনো ক্যামেরাতে ট্র্যাপে ফেলে এটা করেছে, পরবর্তীতে আপনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, আপনি নিশ্চিন্ত মনে, একেবারে নিশ্চিন্ত মনে নিকটস্থ থানায় আপনি গিয়ে অভিযোগ করবেন। নিকটস্থ থানায় গিয়ে আপনি অভিযোগ করবেন, প্রথম কথা হচ্ছে যে এই ধরনের মানে আপনাকে কোন ধরনের ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, এটা যদি আপনি নিশ্চিন্ত মনে গিয়ে আপনি যদি নিকটস্থ থানাতে গিয়ে অভিযোগ করেন, এবং পাশাপাশি আপনার কাছের খুব পরিচিত লোকাল যদি কোনো সাংবাদিক থাকে, পত্রিকার, তাকে যদি আপনি বিষয়টাকে ইনফর্ম করেন, তাহলে দেখবেন যে ওর অবস্থাটা আসলে কি দাঁড়ায়। পাবলিশ করা তো দূরের কথা, ও যতটা বিপদে পড়বে সেটাও ওর জন্য আনথিঙ্কেবল। সুতরাং এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন সরকার খুব বেশি সচেতন এবং খুব ভালো ভালো আইন করা হয়েছে, স্টেপ নেওয়া হয়েছে, এবং তারপরে কিছুটা কমেছেও আমি বলব।
বলবো।
সুতরাং হ্যারাস করার জন্য হোক বা যে কোনো কিছু করার জন্য হোক, এই বিষয়গুলো নিয়ে কোনোভাবেই কাউকে ট্রাফে ফেলার চিন্তা মাথায়ও আনেন না। বরং আমি বলবো যে ওই পার্টিকুলার সময়ের ভিডিও, বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে বিষয়গুলো থাকে, না করাটাই উচিত। এবং যদি করেন, করার পরে এটা যদি পাবলিশড হয়, যে ভিক্টিম হবে সে যদি অভিযোগ করে, আপনি যদি নিজেও না করে থাকেন, সারা জীবনের জন্য আপনি ফেঁসে যাবেন। সুতরাং এত বড় রিস্ক কোনোভাবেই নেওয়াটা উচিত না। এবং নৈতিকতার জায়গা থেকে যদি বলেন, তাহলে আমি বলবো এটা একটা অন্যায়ের কাজ, গুনাহের কাজ, চরমতম গুনাহের কাজ। এবং এই কাজটা করলে নিশ্চয়ই আল্লাহ খুশি হন না, আল্লাহ অনেক বড় শাস্তি দিবেন আপনাকে। জি, তারপর কি হলো?
তারপরে বললো, মানে এই খবরগুলো পাশে রুনা নামে এক মহিলা ছিল।
হ্যাঁ,
এই রুনা আবার শারমিনগর বাড়ি আসতে আসতে, মানে সুমন ওই রুনার সাথে পরিচয় হয়, উনি এই ব্যাপারগুলো আবার, এই রুনা আবার ছিল আর শারমিনদের এন্টি গ্রুপ, উনি এই আমার ব্যাপারগুলো জানাইতো সুমনকে, আবার ওনার কাছ থেকে শুনছি সব। আর ওই রুনা আমারও ভালোবাসতো, আমার সাথে সম্পর্ক ভালো হয়েছে আর কি, আমার পারিবারিকই ভালোবাসতো বলতে পারিবারিক সম্পর্ক যেটা আর কি, একটা মানুষ একটা থাকাদের সম্পর্কটা আর কি, দেখা দেখি সম্পর্ক। তারপরে বললো, আমি বলছি আমার কাছে 8,000 টাকা আছে ভাই, এটা নিয়ে আপনার তো দিস না, কিন্তু তোর একটা ওয়াদা করতে হবে, মসজিদ প্রতিজ্ঞা করিয়ে ওই ভিডিওটা আমার কাছে দিতে হবে, তোমার কাছে যেটা আছে।
সুমনকে বলেছেন যে মসজিদে
হাত দিয়া তুমি প্রতিজ্ঞা করবে, এটা তোমার কাছে যেটা আছে
অরিজিনাল কপিটি আপনাকে দিয়ে দিবে,
দেবো। আর তুমি ডুপ্লিকেট কোথাও তোমার কাছে রাখ দিতে পারবা না। ও বলছে আচ্ছা ঠিক।
কত টাকা চাই?
10,000 টাকা চাইছে, আমি 8,000 টাকা দিয়েছি।
গেলেন ওর দেখা করলেন?
হ্যাঁ, এটা দেওয়ার আগে আমি শারমিনকে বললাম, যখন যাবো এটা হওয়ার আগে শারমিনকে বলছি যে তুমি কি রিয়েল অ্যামাউন্টের ব্যাপার জানো, ও কিন্তু ভিডিওর ব্যাপারে আমার খুব ভয় দেখাচ্ছে এবং টাকা চাচ্ছে, নিরা সাহেব কিন্তু সবাই জানিয়ে যাবে। আর একই একটা এরকম একটা মানে কাহিনী শারমিনদের স্কুলে আর একবার হয়েছিল, এটা শোনার পর ও খুব ভয় পেয়েছে, কেন আমার খুব বলতেছে তুমি যেভাবে হোক ওইটা করো, নাহলে তো বোঝোই আমার কি হবে, মানে খুব কান্নাকাটি দেবে আর কি, বোঝেন মানুষ ওই মেয়েটা তখন কি করতে পারে। তারপরে বলছে হ্যাঁ তুমি কি কনফার্ম ভিডিও হইতে পারে? ও তখন বলছে হ্যাঁ আমি আমার এই ভিডিওর কথা কই আরো কয়েকবারে, আমার এরকম এরকম করার কথা বলছে, না আসলে ভিডিও ফাঁস করবে। তার আমিও যখন ওর সাথে এরকমটা হয়েছে তখন আমি বুঝতে পারছি যে আমার ব্যাপারটা কেউ ভিডিও করতেছে আর কি, এটা বুঝতে হ্যাঁ হয়েছে। গেলাম, আমি 8,000 টাকা দিলাম ওখানে কেন্দ্রীয় মানে বাঘের যে কেন্দ্রীয় মসজিদ, ওখানে দুজনে দোতলায় উঠলাম, ওটার পরে ও মসজিদের উঠলো, ওটা মসজিদের হাত দিয়ে বললো যে হ্যাঁ এরকম আমার কাছে নাই ভাই, এটা দিলাম আর আমি কারোর কাছে কোনোদিন বলবো না, বাস শেষ। আমি নিয়ে আসলাম, নিয়ে আসলাম পরে আমার কাছে রেখে দিলাম। আমি আজ মেমোরিটা আনছি, তখন আমার কাছে দুটো মেমোরি ছিল আর কি, ওটা আনছি, ওইটা ওই মেমোরিটা আমি খুলে রাখছি, আর একটা আমার ফোনে ছিল, খুলে রাখার পর আমার কাছে ওইরকম শেষ হয়ে গেল আর কি। ও মানে আসার পর বলো যে তুমি এই ব্যাপারটা আমার বাবা আমার কাছে প্রমাণ আছে বা কখনোই বলবা না, তুই এটা ডিলিট করে ফেলাবা, আমার আমার আরো ওয়াদা করাইলো। আমি ওরে কেবল রাত্রে শোয়ার পর শোয়ার একটু আগে তখন আমার কাছে গেছে
শারমিনের বাসায় গিয়ে আপনি এই ধরনের কথাবার্তা বলছেন সুমনের
সঙ্গে?
তখন আপনি ওখানে
বাহির থেকে
ভিডিওটা আপনি পেলেন হাতে?
হ্যাঁ,
ভিডিওটাকে আপনি তখন দেখেছেন নাকি কখনো দেখেননি?
আমি দেখছি।
দেখার পরে কি আপনি প্রমাণ পেয়েছেন যে শারমিনের সাথে এটা
হচ্ছে? দেখার পরে এবং বাসায় আসছি, আসার পর আমি তখন তো ওখানকারই আর কি আসি, আসার পর ওরা আমি ওপেন করা মাত্রই ও হাত নিজের চোখ চাইবে ধরছে যে হ্যাঁ এটাই লিগাল আর কি। তারপরে ওকে এটা চালাইও না, আমার কান্নাকাটি করলে আর কি, তুমি অর্ডার করো এটা তুমি ডিলিট করে ফেলাবা।
আসলে কি আপনি ডিলিট করেছিলেন? এই প্রশ্নের উত্তর আমরা নিব ছোট্ট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা, অপরাধের দিকে আমরা এগোচ্ছি, অপরাধের পরিণতিও আপনারা জানবেন। আমরা মাত্র 4 মিনিটের বিরতি নেব, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং যাহা বলিব সত্য বলিবর বইটি 2-1 মধ্যে বাজারে চলে আসবে। যারা ঘরে বসে সংগ্রহ করতে চান তাদেরকে বলছি অ্যাডভান্স বুকিং দিতে হবে বইটি, বইটির মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। এবং এটি প্রথম আমরা যাহা বলিব সত্য বলিবর বইটি করছি, বইটি যদি আপনি ঘরে বসে সংগ্রহ করতে চান তাহলে আপনাকে ফোন করতে হবে rakumari.com এর 16297 এই নম্বরে, আবারও বলছি 16297 এই নম্বরে। আর বইটি সম্পর্কে শুধু আমার একটা কথাই বলার আছে, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে অন্তত বইটি একবার পড়ে দেখা উচিত, তাহলে হয়তো আপনি ভুল সিদ্ধান্ত আর নেবেন না। ফিরে আসব মাত্র 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
চার মিনিট পর আরো একবার আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে প্রিয় শ্রোতা, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। স্বাধীন রয়েছে আজকে কনফেসের মঞ্চে। কথা না বাড়িয়ে আমি স্বাধীনের কাছে আবারও ফিরছি। স্বাধীন, যেখানটায় ছিলাম যে ভিডিওটা আপনি উদ্ধার করলেন 8,000 টাকা দিয়ে, এবং এটা নিয়ে আপনাদের মধ্যে কথোপকথন চলছিল আপনি এবং শারমিনের মধ্যে, বলুন তারপর।
তারপরে আমার কাছে রিকোয়েস্ট করলো যে তুমি এটা ডিলিট করে দেবো। হাত অনেক কান্নাকাটি করলাম, আচ্ছা ডিলিট করে দেবো, থাক আমার কাছে, থাক আমার কাছে। তারপরে এরকম আছে আর কি পারিবারিক, কয়েকদিন একদিন পরে সিদ্ধান্ত করলাম যে হ্যাঁ বিয়ে করব, বিয়ে করব। কিন্তু আমি বলছি বিয়ে করতে পারে, শর্ত আছে আমার। অনেক চিন্তা ভাবনা করলাম যে মেয়েটা হয় যেভাবে হোক, ও বলছে একটা এক্সিডেন্ট, আমি আমার ইচ্ছে হয় না, অনিচ্ছা হয়েছে। আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলল আত্মীয় বাড়ি দাওয়াত, তারপর জোর করে আমার সাথে এমনটা হয়েছে। সব কিছু পর আমি যেটা চিন্তা করলাম যে আমার অজান্তে তো আমি তোর বিয়ে করলে সে তো অনেকবার দূষিত হইতে পারতো। একটা ব্যাপার জানছি না, একটু বেশি করি না পরিবারটা নষ্ট হয়ে যাবে, আর বাবা মার মানসমান থাকবে না, মেয়েটা মানসমান থাকবে না, বাবারটা কিছু অঘটন করবে। আমি যদি একটার সাথে বিয়ে করতে পারি, তুমি আমার বাকি জীবন দেবতার মতো মনে করবে, সম্মান করবা। মানে আমার
এটা আপনার একটা পারসেপশন ছিল, মানে আপনি মনে করেছেন এভাবে যে তাদের কিছু ফল্ট নিয়েও একটা মানুষকে নিজের জীবনে নিচ্ছি, সুতরাং সে আমাকে বাকিটা সময় দেবতার মতো সম্মান করবে।
এটা বলছি যে পারবা, যে আমার কি আর আমি আসবো বা চাকরি করবো, অসারটা খুলে দেবা, জুতোটা মুছে দেবা, বা আমি খাইছি কিনা, বা আমি কোন তাড়াতাড়ি না ঘুমাই কিনা, এসব ব্যাপারগুলো দেখবো আর কি এরকমের। বলছে হ্যাঁ, এই দুদিন ওয়াদা করলাম, কয়েকবার আমার মা বাবাকে বললাম যে হ্যাঁ, মানে ও না তার বলার আগে ও বলছে তাই আমরা তুমি আমি দিই, আমরা দুজন যাই বিয়ে করি। আর বাবা মার কাছে টাকা পয়সা চাইলো, আর মা অটোমেটিক বাড়িতে 2,000 টাকা দিল। বলছে মানে তখন ব্যাপারটা এমন হয়েছিল যে সবাই জানলে, মানে সবাইকে জানাই বিয়ে করলে একটা খরচার একটা ব্যাপার আছে না, এটা আর কি বলছে সবাই জানবে, অনেক টাকা পয়সা খরচা হবে, তার সাথে তোর দুজনে দেখে বিয়ে করে আমরা সবাই জানবে যেন তোর দুজনে বিয়ে করছো, আমরা জানি না। তার মা বললো আর কি 2,000 টাকা দিল। আর পরে আমি চিন্তা করলাম যে জীবনে বিয়ে করবো, তাও এত কাহিনী করে, তাও আবার কেউ জানবে না, একটু আনন্দ হবে না, না এটা আমার ইচ্ছের বাইরে আর কি। বললাম যে ওই তখন আর কি মাই ডাকতাম, তার আগে থেকে মা ডাকতে ফেলাইছে অটোমেটিক আগে থেকে, যে না আমার এতটুকু ব্যাপার আমি মানতে পারবো না, আমরা অন্তত একটু মোটামুটি সবাইকে জানান, সবাইকে নিয়ে বিয়েটা করি। আপনার আত্মীয় স্বজন গার্ডিয়ান কেটে আছে, আমার গার্ডিয়ান তো কেউ আনতে পারবো না, আমার একটা ফ্রেন্ড ও আসবে না। এখন ভাবি ওই যাকে পারো, মানে পরাপশ্চি যে ভাবি ছিল, ওই ভাবির বাবা মা আত্মীয় স্বজন ভাই তারা আমার গার্ডিয়ান হইল, আর ওদের গার্ডিয়ান আর বাবা মা ওদের আত্মীয় স্বজন তাদের ব্যাকগ্রাউন্ড হেভি ভালো আর কি, ওখানে প্রতিষ্ঠিত বাসা বাড়ি, সবাই হাসি খুশি ভাবে রাত্রে বিয়ে করতে গেলাম। আর সেই খালুর গাড়ি নিয়ে আসলো, আমার সাড়ে মিনিটের গাড়িতে করে কাজী বাড়িতে নিয়ে গেল, আর সবাই কয়েকটা অটো মটো করে যা, প্রায় 50,000 মতো রাত্রে আর কি গেলাম। এখানে বিয়ে হইল, বিয়ের শুরুতে আমার জিজ্ঞাসা করলো কাজের সব, তোমার কোন চাওয়া পাওয়া কি আছে এই বিয়ের মধ্যে? আমার শারমিনীর সাথে কথা ছিল বিয়ের সময়, মানে বিয়ে আগে যখন লাভ স্টোরির কথাটা বলতাম, যে একটা চাওয়া যে বিয়ের সময় আমার বন্ধু বান্ধব সহ এক দেশে বরযাত্রী নেবো, এটা তোমরা আপ্যায়ন করবা, আছে চাই না। কিন্তু তখন তো এখন তো বরযাত্রী নাই, এখন তো আমরা করছি। তখন বলছি হ্যাঁ আমার কাছে চাওয়া পাওয়া আছে, যে চাওয়ার কথা বলছি তখন আর বাবা মা মানে থমকিয়ে গেছে যে কি না কি চাই আবার বিয়ের সময়। এখন বলছি যে একদম বাবা মা ছাড়া বিয়ে করছি, যেহেতু আপনাকে বাবা মার মতো মনে করি, আপনার বাবা সন্তানের মতো দেখেন, আর আমার একটা চাওয়া আছে, আমি 2 বছরের মধ্যে আপনার মেয়েকে কোথাও নিতে পারবো না, আপনাকে বাড়ি রাখতে, আমি যদি স্বেচ্ছায় কিছু দিতে পারি আমার স্ত্রীকে সেটা আমি দেবো, আমাকে জোর করতে পারবেন না, আমার বলতে পারেন তোমার বউকে নিয়ে তুমি কোথাও যাও, এই 2 বছর তোমার সময় দিতে হবে, কারণ আমি এখন কিছু করার মতো যোগ্যতা আমার নাই, ওর কিছু আর কি চাকরিটা ছিল সেটাও গেছে, এটা কিন্তু ওয়াদা করতে হবে আপনাদের সবার সামনে।
ওকে, তার মানে আপনার বাবা মা এই বিয়েতে রাজি ছিল না, এবং আপনার বাবা মা ছিল না এই বিয়েতে?
না ছিল না।
আচ্ছা ঠিক আছে, তো আপনি বিয়ে করলেন এবং বিয়ে করে আপনি ওখানেই ঘর জমে আছেন?
হ্যাঁ।
আচ্ছা, তখন আপনার চাকরি টাকরি
কমপ্লিট মানে নাই
এই অবস্থায় ওনারা আপনাকে বিয়ে দিল তারপর?
হ্যাঁ হ্যাঁ দিচ্ছে।
ওকে, তারপর কত সালে বিয়ে করলেন?
এটা করলাম 12-15 জানুয়ারি। আমি স্বামীর কাছে দিলাম বিয়ের 7 দিন পরে, দেখো তো গালাগালি করে কি, ওর নাম্বার দেখি আর বয়স শুনে বলে মাসে আমার পছন্দ করতো অমুক সমুক, এটা সেটা বাদ দাও তুমি সব কথা, এই বললো আর কি। কিন্তু আর গালাগালি বাদ দেওয়া যায় না, আমি বাদ দিলে কিন্তু ওই ছিল আমার গালাগালি, ফোন এখান থেকে সেখান থেকে দিতেই আছে। পরে একবার আমি ওর গালাগালি দিচ্ছি, ও দিচ্ছে, যাওয়ার পরে এখন মানে ওদের কাছ থেকে বাঁচার কোন সিস্টেম পাইনি আর কি, অত এলাকার আমি তো দূর থেকে কেউ গিয়েছি আর মাত্র তেমন পরিচয় নাই কারোর সাথে, দুই একটা পরিচয়। ওরা বলছে তোর সাথে দেখা করবো, আমি কিন্তু দৈনিক ফোন দেয় রাত নাই দিন নেই সকাল নেই, একদিন ওদের সাথে গিয়েছি দেখা করবো, লাইন মারবে মারুক আর কাটলে কাটুক, গেছি। যাওয়ার পরে আমি ওর সাথে দেখা করতে চাই না, এমন অবস্থায় এর মধ্যে ওরা আমার পিছনে আমাদের সামনে, আমার মোটরসাইকেল নিয়ে আসতেছে আর আমি হাঁটতেছি, ফোনটা কথা বলি, ওরা বলছে তুমি কোয়া বলছি আমি বাগড়ার দশানের থেকে সামনে এলজিডি মোড়ে আছি।
আচ্ছা,
আর ওরা আমার পিছনে আগে থেকে এসে দাঁড়াইছে, এর মধ্যে দেখা হয়ে গেছে, দেখা মাত্রই আমার বল তুই স্বাধীন বলছি হ্যাঁ আমার আটকাইছে, বলো এবার একটা মোটরসাইকেল আমার উঠেছে, আমার সাইকেল ওখানে তালা মারি, একটা ইটের একটা গোলা ছিল, ইট বিক্রি করে যে গোলা বলে ওখানে দেখে গেছে, আমার একটা বাটা লেগে গেছে নদীর পাড়ে, যে জায়গাটার নাম মণিগঞ্জ নদীর ব্রিজের নিচে একটা বাটা আছে ইটের, ওখানে নিয়ে গেছে, ওই নিয়ে বাংলায় টানে আর হাত বানলো আর কি, মারবে কেউ দাঁড়িয়ে ওঠে, কেউ দাঁড়িয়ে নিয়ে ওঠে, কেউ ইট নিয়ে ওঠে মারবি। এই কি করবো, এর মধ্যে আমি শারমিনের কাছে ফোন করলাম যে এমন তো একটা ঘটনা ঘটছে, আমার তো ওই মাস্টিক নামে তোমার ছেলেটা আটকাইছে, তোমার সাথে যে সম্পর্ক চাইছিল বা ভালোবাসতো কি করতে পারি, ও কখন সম্পর্কে কিছু বলেন না, তারপরে পাঠাও বা কিছু পাঠাও, ওখান থেকে তখন আমি ভীতু বোঝেন না কি করবো আর কি, কেউ কোনো রেসপন্স দিচ্ছে না, কেউ কোনো কথা বলছে না, দেখছে আমার সারা ওরা কোনো কথাই নেই, এই দশটা থেকে পাঁচটা পর্যন্ত ওভার। এর মধ্যে কি করবো, ওখানে চলাকালীন সময় একটা পোলার সাথে পরিচয় হয়, মানিক শারমিনার মানিক একসাথে পড়তো, সেই সুদের পরিচয়, বিয়ের পরে শারমিন পরিচয় করে দিয়েছে, ও ভালো ফুটবল খেলায় জেলায় একটু নেতা টাইপের, মানে সম্মানও করে, আমি বলছি তোর মারবি, মানিকের কাছে দিকে মানিকের ছোট ভাই, ওর সাথে সাথে মানিকে ফোন করছে, মানিক ছিল ঘুমে আর কি, দুপুর একটা বাদে আরাম দিচ্ছে, মানিক মোটরসাইকেল নিয়ে মানে খালি গায়ে আসছে, আসে দেখি ভাই তুমি এখানে, আমি বলছি ভাই এই কাহিনী শারমিন, মানিক গেছে সবাই দাঁড়াই, মানুষ খুব মানে সম্মান প্রদর্শন করলো, খুব দেখলাম খুব আসলে মানে আর কি, এই উল্টো আর কি, ওরা আমার ব্যাপারটা বলার পরে ওখানে একটা সমাধান হয়ে গেল, কিন্তু ওখানে তো আগে যাবে আমার স্ত্রী বা আমার সাত দিনের আট দিনের পর কিন্তু এই কাহিনী
বিয়ে,
ওখান থেকে আসলাম, এখন ওই এলাকায় বই একটা কাহিনী হচ্ছে আর কি, পরে চিন্তা করলাম থাকবো না, ঢাকায় চলে চাকরি বাকরি করি, তুমি এখানে থাকতে লাগো, ঢাকা আসলাম, ঢাকা এসে আমি যে হোটেলে একটা আবাসিক হোটেলে উঠলাম, উঠে ঘুমাচ্ছি, একটা দিন গেছে কাইটা, তৃতীয় দিন আমার ছোট কাকা ফোন করছে আমারে, তুই কোথায়, আমি বলছি ঢাকায়, এরকম একটা চাকরি আছে একটা মোবাইলের দোকানে, 10,000 টাকা বেতন দিবে আর সবকিছুর খরচা মাথা দিবে, করবি, আমি বলছি আমার দরকার, তো মনে মনে ভাবছি আমার দরকার এটা, বললাম কে, তোর ফুফাতো ভাই, মানে আমার আপন ফুফাতো ভাই আমার ছোট কাকার কাছে বলছে আর কি, মানে তার মামু হয়তো, মামুর কাছে বলছে মামার একটা লোক দেন, তার তখন দোকান ছিল ওয়ারি পুলিশ ফাঁড়ির কাছে বিগ বাজার সুপার শপ, ওখানে একটা দোকান, বাড়ির কাছে গেলাম, আমার তো আপন ফুফাতো ভাই, ওখানে নিয়ে আমি দোকানে প্রথম দিন বসাইলো আর কি, দোকানে বসলাম, এরকম পাঁচ দিন কথা বলতেছি, দোকানদারি করতেছি, মোবাইল বেচা কিনে করি আর কি, বুঝাচ্ছি আর কি, কোনখান থেকে মোবাইল, এই মোতলা প্লাস থেকে পাইকারি মোবাইল নিতাম, সবকিছু শিখে দিল, এরকম প্রচুর ফোনে কথা বলি, এখন ভাই কুলে তুই কথা বলো তো কার সাথে, আমি ভাই আমি বিয়ে করছি, এ বিশ্বাস করে না,
ওকে
না তুমি, আমি হ্যাঁ ভাই বিয়ে করছি, আচ্ছা তুই বিয়ে করে এত ফোনে কথা বলো, তাই সে তখন বাড়ি থাকতো, একটা ফ্ল্যাটে তিনটা রুম, একটা রুম ফাঁকা থাকতো, আর তার বউ চাকরি করে ব্যাংকে, আমার ছোট দুটি একটা বাচ্চা, তাকে আবার তার বোন দেখতো, তাই তুই একটা রুম তো খালি আছে, তুই তোর বোন নিয়ে আসলে 15 দিনের মাথায় ডাকা আসার পরে আর কি, ওখানে থাকবি আর তোর বাবার কাছে বলবি তুই আমার টাকা দিচ্ছে 1 লাখ, এই জন্য তুই পার্টনারে ব্যবসা করো, মিথ্যা কথা বলতে বলছি আর কি, আর বাসার বাড়া সবকিছু খাওয়া দাও আমাদের অর্ধেক অর্ধেক, অথচ তোর কিছু দেওয়া লাগবে না, তুই চল মানে তো সবই আমি দেখবো, বাবার কাছে মুখ দিয়ে বলবি, শাশুড়ি বললাম, শাশুড়ি মানলো, 15 দিনের মধ্যে আমি ঢাকা আসার 15 দিনের মধ্যে আর কি, সে আমার টুকটাক অনেক মাল দেশ কিনে দিল, খাট টাট এটা সেটা, বিজেপি হাড়ি পাতেন যে তার মানে আমি গেলাম যাইয়া ওই তার শাশুড়ি সহ আমি শারমিন দেখা আসলাম, বাসায় আসলাম, বাসা বসাইলাম, থাকতেছি এই 15-20 দিন যার মধ্যে আর কি, ওই আমার বউ আর আমার ফুফাতো ভাইয়ের বউ, গ্যাঞ্জাম লাগতো রান্না বান্না নিয়ে আর কি, ভাইয়ের সাথে একটু মনে মানে ভাই বলছে দেখুন গ্যাঞ্জাম লাগতেই থাকবে সব সময়, তার সাথে ভাই তুই আলাদা বাসা নেই, কোথায় দোলাই পার একটা বাসা নিলাম 5,200 টাকায়, পরে একটা সময় শারমিন আবার তার ওই যে আগের সুমন যার সাথে ফিজিক্যাল সম্পর্ক ছিল তার সাথে ফোনে কথা বলা শুরু করলো, আমি যে দোকানে থাকি অবসর টাইমে আমি এটা করে বুঝতে পারলাম, আর এর মধ্যে আমরা আরো টুকটাক অনেক ব্যবসা জড়াই, সুপার শপ বিভিন্ন সুপার শপের স্বপ্নে তারপর আগারগাঁও বিভিন্ন প্রোডাক্ট দিচ্ছি আর কি, লোক দরকার শারমিনের ছোট ভাই আমি নিয়ে আসলাম, ও আমার পাশাপাশি আর কি থাকে কাজ বাস করে, তারপরে বাসায় একদিন শারমিন আমি আমি ফোনে তখন প্রচুর টাকা ঢুকাইতাম, কম ব্যবসার খাতিলে আর কি টাকা ঢুকানো লাগতো, আর সে দুপুরে লাঞ্চ চাই সব সাইড বা পাশাপাশি দোকান যাইতাম, ওই বাকি সময় ঘুমাইতাম, দোকান থেকে যাওয়ার সময় দেখতাম ফোনে টাকা নাই, সন্ধ্যা লাগতো, পরে একদিন চেক দিলাম দেখুন শারমিন সাদে উঠে কথা বলে ফোনে,
আচ্ছা
আমি একদম হাতে না ধরলাম, পরে
এটা বিয়ের কতদিন পরে,
এটা বিয়ের 4-5 মাস পরে,
4-5 মাস পরে আপনি দেখলেন ছাদে উঠে গল্প করছে,
হ্যাঁ তারপরে হাতে না ধরলাম, ধরলাম পরে ও বললো নাম্বারটা দেখে তো চিনলাম আর কি সুমনের, ও বলছে কয় একটু কথা বলছি আর বলবো না, ফোনটা আসলেই ভাঙলাম, আর রাগের মাথায় আমি একটা লাঠি মারলাম যে এই ছেলেটা তোর জীবন নষ্ট করছে, তোর দর্শন করছে, এবার ভিডিও দেখাই টাকা নিছে,
এই ছেলের সঙ্গে আবার তুমি কথা বলছো
এত খারাপ, এবার লাথি মারতে মাথায় ব্যথা পাই, চিৎকার শুরু করছে, চিৎকার শুরু করার পাশ দিয়ে পাশে বাসা থেকে দুই তিন মহিলা এসে বললাম, তাদের কাছে বললাম না দেখি, আমি বলছি হ্যাঁ আমি রাগ করে মারছি, এই বললে আমি রাগের মাথায় শুয়ে রয়েছি, আবার শুয়ে রয়েছি খাটে, আমি খাটের উপর ভিতর সাইডে আর বাইর সাইডে আর বাইশ হওয়া, ও কতক্ষণ চুপ উঠে আটা বটি দিয়ে আমার কোপ শুরু আর কি। মানে আমি আমি ওই মানে লাইট জ্বলে তো আমার সাওয়ারের দিকে বুঝতে পারছি যে ছায়াটা যে আমার কিছু একটা করলাম, মানে হাতটা ঘুরেছি এক কোপটা আমার হাতে লাগে আর এই দাগটা আছে
জি
কোপটা হাতে লাগে লাগাম আমি দাঁড়াইয়া একদম নিশ্চুপ দাঁড়াই আমার হাতটা রক্ত পড়তেছে জ্বলতেছে আর কি। যা এটা আমার মানে পাপে পড়েছে তো পশ পড়ে কষ্ট নিয়ে বাসাতে বাইরে গেলাম, বাইরে ড্রেসিং করলাম, দোকান গেলাম, বাইরে জিজ্ঞাসা করলো কি করবি মানে হাত খেয়েছে বলছি এরকমের হয়েছে আর কি কাটিয়ে আমি গেছে বলছি এরকম। যাওয়ার পরে তখন আর কি প্রচুর ব্যবসা মানে ভারত থেকে ভাই মাছের ব্যবসা আরো ধরে শুরু করছে, পাই গেছে সাতক্ষীরা শ্যামনগর ওদিকে বৈরপে পটুয়াখালী গোলাচিপা বিভিন্ন জায়গা থেকে আমার আরো দেয় যাত্রা বাড়িতে
জি
আরো ধরে ব্যবসা করে আমি তন্ত্রে একে টেকে থাকতাম আর কি, টাকা টাকা মাছ দিয়ে টাকা নিয়ে যেতাম আর মাঝে মাঝে মোবাইল দোকান যাইতাম, তখন অনেক টাকা ব্যবসা শুরু করি আর কি মোটামুটি অনেক বিশ বাইশ লাখ টাকার বাইরে একটা ব্যবসা হয়ে যায়।
তো আপনার বউয়ের উপর তখন কি আপনার কোন সন্দেহ আসছিল
না? ও বলছে আর বলবে না বলবে না, আর ওর কাছে ফোনটা আমি ওর তখন ফোন দিই নাই কিন্তু আমি আর বলছে বলবে না বাস শেষ হয়ে গেল, এর মধ্যে তো কথা বলতেছে কিন্তু এই এই টুকটাক যে গ্যান্দাম হয়েছে আমার গ্যান্দাম হয়েছে মাঝে মোবাইল ধরার পরে ও আমার লাঠি আমি ওর আমি একটা লাঠি মারলাম ও আমার একটা কোপ মারলো ঘুমের মানে ঘুমের মধ্যে এই মায়ের সংসার মা ওরে নিয়ে গেছে, যদি নিয়ে যায় সেদিন দেখি কি ফোনে ওর মায় মানে আমি দশটা বাজে গাড়ি তুলে দিচ্ছে রাত্রে সাড়ে বার থেকে বাগার যাবে এই গ্যান্দামের পর মা ঈশ্বরে নিয়ে গেল আর কি বাগার যে বেড়াবে কদিন একদম তিন চার ঘন্টা কথা বলতেছে মানে ঐশ্বরের সাথে আবার কথা বলতেছে। আমার মাকে আমি জিজ্ঞাসা করলাম আমার মা বললো অস্বীকার করলো না এটা হয় এটা হয় নাই মোবাইল আমার কাছে ছিল তুমি ব্যস্ত পাইছো যে কোনো কারণে বাস গেল ওরকম থাকতেছে আবার কদিন ঢাকায় আসলো আই তো আমার বাসায় এই যা যা অযথা গালাগালি শুরু হ্যাঁ তুমি আমার মায়ের লাঠি মারছো আমার মায়ের মাজা ভেঙে গেছে মায়ের দেবো না ডিভোর্স দিবি অমুক দিবি সমুক দিবি মানে প্রচুর গালাগালি বাইকে ডাকলাম ওই জায়গার বাইরে আসলো সবাই বুঝে একটু যাই বললো থেকে গেল। তারপরে গেলাম এই সংসার তো কাটাচ্ছি টুকটাক আবার আবার কদিন পর কথা বলছে এরকম গ্যান্দাম লাগতোই আর কি
জি
কথা বলার গ্যান্দাম লাগে আমি মানতে পারিনি আর কি যে ওই আমার একই প্রশ্ন যে বলার তো জীবন নষ্ট করে তার কেমনে কথা বলো কোন লাজে কথা বলো। তারপরে একটা সময় বাচ্চা আসলো আর ফ্যাটে আর কি আমাদের আমাদের তারপর বাড়িতে গেল আমি বাড়িতে নিয়ে যাচ্ছি নিয়ে যেদিন যাচ্ছি সেই একই গাড়িতে ওই মাসে আবার ঢাকা থেকে কিভাবে জানি আমাদের সাথে যাচ্ছে আমি জানি না মাসে কে লাগে আমি যখন মাওয়াতে গেছি তখন গাড়ি থেকে নিচে নামছি কিছু খাওয়ার জন্য আর কি তখন সিগারেট খাইতাম আর কি এজন্য ও গাড়িতে বসে মাসে কে লাগে কথা বলে তার মানে বোঝা গেল যে মাসিকের সাথে ওর সাথে ঢাকা থেকে যাবে এই লিঙ্কটা ওকে মাসিকের ও দিছে আর কি এটা হতে পারে আমার আইডিয়া ছিল গেলাম ওকে বাড়িতে দাইয়াম রাই খেলাম আমি ঢাকা চলে আসলাম। এরকম কিছুদিন পরে ওর ফোন প্রচুর পরিমাণে ওয়েটিং পাই ওয়েটিং পাই ও সুমনের সাথে কথা বলে আমার ধারণা ছিল যে সুমন মাসের উভয় কথা বলে একটা পর্যায়ে আমি কি করলাম ওরে মানে চেক করার জন্য আমি ওই মাসিকের জায়গায় একটা ছেলেকে সাগর নামে একটা ফ্রেন্ড চাকরি করতো নারায়ণগঞ্জ গার্মেন্টসে ওরে আমি ম্যানেজ করলাম যে বন্ধু এই নাম্বারটা আমার স্ত্রীর তো এই নাম্বারটা দিছি তুই মাসিক সাইজা তো আমি যে কথাগুলো লোকেশন দিছি সেই কথাগুলো থেকেই তুই প্রথম জিজ্ঞাসা করবি যে তোমার বিয়ে জীবন কেমন কাটে অমুক সামুক বাচ্চা কাচ্চা হবে কেমন কি আসো এবার শুরু করে সব কথা তুই রেকর্ড করে রাখিয়ে দিবি মানে তুই মাসিক সাজবি ওর কাছে পুরোটা
ওকে মানে আপনি টেস্ট করতে চাচ্ছেন
তুই তো তুমি তো সুখে নাই মাসিকের বাবা ইঞ্জিনিয়ার অনেক টাকা পয়সা তুমি আমার সাথে তোমার বিয়ে করবে এখন তুমি ওর কাছে চলে আসবা একটা পর্দায় ওরা রাজি হয়ে গেল বাসা নষ্ট করে চার মাস বাসার বস বাসা নষ্ট করে শারমিন ওই মাসিকের সাথে যাবে শারমিন কিন্তু তখন বাচ্চা গর্বে তিন মাস আসার পরে বা আড়াই মাস হবে ওর বাপের বাড়ি দিয়ে আসলাম আর কি ওখান মানে বাচ্চা হওয়া পর্যন্ত জন্ম হওয়া না পর্যন্ত ওখান থাকবে আমি ঢাকা একা থাকবো দিয়ে আসলাম ও মাসিক দিয়ে আমি ওই প্রোগ্রামটা আমি পুরো সাকসেস মানে মাসিক ও জানে কিন্তু মাসিক আসলে মাসিক না আমার বন্ধু সাগর
ওকে
তারপরে একটা পর্যায়ে আমি বলছি তাই বাচ্চা এখন ডেলিভারি বাচ্চা তিন মাসের সময় নষ্ট করবে মাসিকের এক সাকসেস ছিল ডাক্তার পলিক্লিনিকে চাকরি করতো বাগেরহাটে ব্যক্তিগত একটা পলিক্লিনিক
বেবিটাকে অ্যাবর্ট করে ফেলতে চাচ্ছে এরকম কোনো কিছু
হ্যাঁ এটা নষ্ট করবে
নষ্ট আপনার তো প্ল্যান ছিল না
আমি তো জানি না এটা তো আমি
চার মাস পর্যন্ত আপনি জানেনি না
বেবি হয়েছে
মানে কিন্তু আপনি বেবিটা অ্যাবর্ট করতে চাচ্ছে এটা আপনাকে জানাই নাই
না জানাই নাই
ওকে
আমাকে জানাই নাই কিন্তু ওর সাথে এটা নষ্ট করে ওর সাথে যাবে এটা ওর মা কিন্তু অবগত আর মাসিকে দিয়ে আমি টাকা পয়সা লোভ দেখাইছি যে ও আর কেউ টাকা কামাই কি করে বা কিছু তার সাথে আমি আর বাবা তো ইঞ্জিনিয়ার তো তুমি জানোই সবকিছু এটা দিয়ে মানে এই ব্যাপার তো মানে এক দেড় বছর তো হয়ে গেছে বিয়ের পর মানে ওদের আর কি ওই নাইনটিনের ব্যাপারটা মাসিকের তো মনে নেই কিন্তু মাসিক সাথে ওর ঘটনা মানে ঘটানো কাহিনী আমি জানি এইটাই আর কি ছাগল দিয়ে আমি ওই উপস্থাপনা করাই ওদের ফেভারে আনছি আর কি
ওকে
পরে তাই মাসের সময় বাচ্চা নষ্ট করে চললাম আমার একদিন স্বাধীন ফোন দিয়ে বলে দেখো বাচ্চাটা নষ্ট হয়ে গেছে মানে এটা মিথ্যা কথা সাধারণ নাটক এটা আমি জানি বলছি না অসম্ভব কোন ডাক্তার বলছেন মিথ্যা কথা এরা হইতেই পারে মিথ্যা কথা বলো আমি তো সাগর তো রেকর্ডিং শুনতেই আছি আছি। এক সময় বলছে হ্যাঁ আচ্ছা নষ্ট করতে কিছু তো করার নেই, গেলে মাসাকে দিয়ে পাতালে মানে কথা মানে পাতানোর কথা যে অমুক দিন তুমি আসবা, আসতে পারে আমরা পরিকেন্দ্রিকে যাইয়া বাসটা নষ্ট করবো, বাসটা নষ্ট করার পরে আমি স্বাভাবিক সুস্থ হওয়ার পর তোমার সাথে পড়াই যাবো মা আমার।
এগুলো কথোপকথন হয়েছে মাসাকের সঙ্গে?
হ্যাঁ।
ওকে, বিরতির সময় হয়ে গেছে। আর একবার প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, অনলি ফর 5 মিনিটস, এবং বিরতির পর আমরা নিশ্চয়ই আবারও ফিরে আসবো একেবারে এই কনফেসের একেবারে শেষ পর্যায়ে। ওর যে অপরাধটা, সেই অপরাধটা এক তো হচ্ছে যে ওর স্ত্রী এত এত ভুল করছে, স্ত্রীর পূর্ব অবস্থায় মানে গার্লফ্রেন্ড থাকা অবস্থায়, তারপরে ওকে লাইফের সঙ্গে জড়ানো, এবং তারপরে এরকম একটা এক্সিস্টিং সিচুয়েশনে ওর নিজের একটা ভুল করা এবং সেটা ওর জীবনটাকে একেবারে শেষ করে দেয়, পারিবারিক জীবন। সেই ভুলটা আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর, মাত্র 5 মিনিটের ব্রেক। আপনারা যারা ওকে দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, KEBRIA.RJ, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে, আমরা ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা, আমরা কথাটা বাড়িয়ে আবারও ফিরছি আমাদের যিনি আজকে গেস্ট স্বাধীন তার কাছে। ওকে স্বাধীন, তারপর কি হলো? আপনি সবকিছু জানতে পারলেন এবং বেবিটা নষ্ট করে ফেললেন,
আমি করাচ্ছি আর কি।
আপনার পাতা ফাঁদে ও পা দিয়েছে?
পরে আমার কাছে বললো যে বাসটা নষ্ট হয়ে গেছে, মানে ওর কাছে মাসের সাথে যাওয়ার জন্য
বেবি অ্যাবর্ট করে ফেলেছে।
মানে
মিথ্যা কথা বলেছে
আর কি, কিন্তু করবে এটা,
ওকে
করবে, নষ্ট হয়ে গেছে। আমি তো বলছি কোন ডাক্তার বলছে বাগাতে, এমন কোন ডাক্তার নাম্বার আমি দেখবো বিষয়, মানে আমি পুরো হিট দিয়েছি দেখি কথা সত্য কথা বলে কিনা, কোনো কথাই কাজ হয় না। তার মানে ও সিদ্ধান্ত মার কাছে বললাম, মা মানে এই ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ সত্যি নষ্ট হয়ে গেছে। বলার পরে এখন মাস শেষে বলছে তুই বাচ্চা ফালাবার ডেট দে। মাস শেষে আগে তো বলছে ফালাবার নষ্ট নষ্ট করে যত টাকা লাগে আমি দেবো, এবার তোমার শারীরিক সুস্থ হওয়ার পর আমি তোমার নিয়ে চলে আসবো। আর মার টাকা আবার লোক ছিল আমার, ডেট দে, ওই ডেটে আমি আর তুই যাবো আর কি। তুই কথা বলছো প্রমাণ রেকর্ড মোবাইল ফোন নাম্বার তোর কাছে থাকবে, আর আমি এরকম মার কিছু শিকার পাবে না। এই বলার পরে এই আর মাদের ফাঁকে আমি দুদিনের জন্য বেড়াইতে ওখানে যাই। আমি ফোন করে বলি যে মাম কিন্তু বেড়াইতে আসতেছি, সামনে বলি না আইসো না, এই সময় এখন সামনে বাবু টাবু হবে, টাকা পয়সা দরকার আছে, ভালো টাকা টাকা কামাও, আইসো না আইসো না। এখন ওর সাগরের কাছে আবার ফোন করছে, ওর মা বাবা এরকম একটা খারাপ বাসায় সেটা আসতে আছে, তুমি ফোন টোন কম দিও, ও যখন বাইরে যাবে আসলে তো বাসা বেশি থাকে না, গোড়াগড়ি কর, তখন তোমার সাথে কথা বলাই দেবো ঠিক আছে। এটা বলার পরে আমি তো সেটাও জানি, তারপর আমি গেলাম আয়তের সময় গাড়িতে নামলাম, ফজর হয়ে গেলাম, দরজা লক করি কেউ দরজা খোলে না। আমি গেছি রাগ, আমার মা সকাল হয়েছে, পর ভাবি ওই যে ভাবি প্রথম সম্পর্ক করে দিল মানে হেল্প করলো, ভাবি টেপাই আসছে দায়িত্বে দরজা করলো, আমার মা ঘরে শোকের সময় একটা ফ্যাক না বাসে, শোকের সময় একটা ফ্যাক না বাসে। আমি মনে মনে বলি মা বাসারা নষ্ট করে মেয়েটাকে আগে জায়গায় দিবেন, টাকা পড়লো 50,000 টাকার জন্য, এটা আপনার শোকের সময় ফ্যাক না, আমি মানে আমি যে একটা বাধা হয়েছি আর কি।
ওকে,
এটা আর কি আমি তো বলতে মনে মনে বলছি, এটা কিন্তু প্রকাশ করি নাই, দেখ মা আপনি কতটা ভালো। তারপরে দেখা আসলাম, আসার পরে ওগুলো ডেট দিলাম, ডেট দেওয়ার পরে মানে একটা দিন ডেট দিল মানে মাসে রূপি সাগর, যেটা শারমিন জানে মাসে ওটা তো সাগর আমার পাতানো বন্ধু, ডেট দিল পলিক্লিনিক অমুক দিন আসবো, আসার পরে বাসা নষ্ট করে আর কি চলে মানে মাসে আবার ঢাকায় চলে যাবে। মাসে তখন ঢাকায় ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয় কোথায় জানি, তারপর আসেন মাসে যাবে ওখানে, ওর মা আর ও ঠিকই সাইজে গুজিয়া, ওরা পলিক্লিনিকের সামনে একটা ইঞ্জিনিয়ারিং দোকান ছিল ওখানে, আর আমি আর সাগর অটোমেটিক আগে থেকে ওখানে অবস্থান নিয়ে আসি, তোমরা কোথায় যাও দেখবো, তোমার সত্যটা বাজ করতে হবে। এর মধ্যে বহুবার আমার তালাক দিয়ে দেয় থাকবে না অমুক না সময়, তার মানে ওদের কথা বলতো প্রতিবাদটা করতে গেলে সমস্যাটা হইতো, মা বলে আমি কথা বলতেই পারে, অমুক সমস্যা বাই আছে বন্ধু এক জায়গায় পড়ছে কথা বলতে পারে, তুমি এত মাইন করো মাইন করলে হয় না, সন্দেহ করতে পারবা না। কিন্তু আমার একটা কথা যে যার সাথে যে তোমার ক্ষতি করলো, তুমি নিজেই বলছো যে তোমার চাকু দেখাইছে, ছুরি দেখাইছে, মারার ভয় দেখছে, তারপর তোমার সাথে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, আবার কিসের বন্ধু কিসের ভাই, এটা আমার মাথায় লাগতে পারে না। এই জন্য তারপরে আমি আর সবার গেলাম যে ওখানে অবস্থান পলিক্লিনিক, তখন 2-3 তলা কমপ্লিট হয় নাই, উপরে কাজ চলতেছে, আমরা উপরে দাঁড়াইয়া নিচে তাকাই ফোন করছি শারমিনকে, শারমিন তুমি কই? ও তো পলিক্লিনিকের সামনে, আমি খালার ঘরে টিভি দেখি, আর ওর মার কাছে ফোন করে আমি খালার ঘরে, পরে সময় এখন ব্যস্ত আছি পরে ফোন দিও, তখন তো বাসটা পেটে, আমি সাগর বলছি তুই ফোন দিয়ে বলতে মা উপরে আসেন, তার 2 তলা আসেন ডাক্তার কাছে কথাটা বলবো। সাগর মানে বলছে সাগর বলছে তুমি কই বাবা? আমি আসতেছি, আমি আপনার কোলে আগে ঢুকলে অনেক পরিচিত আছে, বুঝতে ভালো লাগে কাকা সেন্দে, আপনি আগে ঢুকলেন পরে ঢুকতেছি, ওরা ঢুকলো দুজনে মা, আমি সাগর নিচ থেকে নামলাম, নাইমে সামনাসামনি হইলাম। এর মধ্যেই শারমিন কই করছে, মা আমি জানি হে অনেক চালাক এসে সে বুঝতে পারলাম তোমার জন্য আসবো একটা কিছু মানে সমস্যাটা হইলে। এই করার পরে আমি বলছি মা এখানে আসতেন কই, আমি চেক আপ করতে আসছি। আমি বলছি আপনি তো বলছেন বাস্তু নষ্ট হয়ে গেছে বা কিছু এরকমের, আপনি কিছু জানেন না? আমি বলছি এই কাহিনী তো আমি জানি, সব মিথ্যে কথা, আর তুমি এটা ভাবো আমার পছন্দ গালাগালি, কারণ আমি মানে এই যে দাহা মানে এত বড় মিথ্যে কথা রেকর্ড কিন্তু আমার কাছে আছে, আমি তার তো শোনাবো যে আপনি মিথ্যে বলছেন। আমি বলছি আমি অজ্ঞানই করে গেলাম, আমি সহ্য করতে পারলাম এত বড় মিথ্যে মানুষকে আপনি বলে। পরে বাসায় গেলাম, বাসায় যাবো আমি সবাই কাছে বলছি যে মা এরকম কাহিনী করতেছেন আপনারা মাত্র 50,000 টাকার জন্য মাসিকের সাথে, আপনি কিন্তু মিথ্যে না। তার সবাই ডাকছি, আর বড় কাকারা ডাকছি, খালারা ডাকছি, এত সবাই ডাকছে। ডাইকা আমি একটা বক্সে মেমোরি সারছি, তারপর কিছু শুনেছি আর কি, ও সব এতদিনের কথা কথা সব শুনেছি। পর বড় কাকা ওইটা মারে জুতা দিয়ে, আর বাবা যাত্রা দিয়ে অনেক মারটে শুরু আর কি। তাদের মারলো আর কি, মানে এত বড় অন্যায় করবে আর কি লুকাইয়া। এটা আমি তো তখন তাদের কাছে ভালো পারফরমেন্স হয়ে গেলাম যে আমি সত্য কথা বলছি, মানে রেকর্ড শুনেছি আর কি। তাও গেল এরকম গেল, তারপরে হঠাৎ করে আমি ঢাকা চলে আসি। এভাবে বাকি সময়টা কাটতে 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 একটা সময় বাচ্চা হয়, হওয়ার পরে এখন আমার বলতেছে তো শ্বশুরবাড়ি থেকে তুমি বাঘের একটা কিছু করো, এরকম হয় না শারমিন নিয়ে বাসা ভাড়া করিয়া বাঘের থাকবা। বলছি না ঢাকায় থাকবো, ঢাকায় ব্যবসা বাণিজ্য বাইরের ব্যবসা বাণিজ্য করতে করতে প্রতিষ্ঠিত হয়ে গেছি, আর সবাই মানে চেনে আমি লাখ লাখ টাকা ব্যবসা এখন চালাই, আমার একটা পরিচিত আছে, আমি টাকা দিয়ে চালাইতে পারবো, ঢাকায় ভালো হয়। তারা কোন রকম মানলো না। শারমিন বললাম বাবু হয়েছে নতুন, আমার খুব মায়া লাগলো, বাড়ি কাছে বলে টেলিয়া আমি 60,000 টাকা নিয়ে গেলাম বাঘেরহাট, ভাই আমার কিছু টাকা দাও যে ওই যে ব্যবসা বাণিজ্য করে থাকি, একটা বাচ্চা হয়েছে ওখানে থাকে, ভাই খুব কষ্ট পাইছি আর কি। গেলাম ওখানে গলদা চিংড়ি আছে, ওখানে তো প্রধান ব্যবসায়ী গলদা বাঘাট খুলনার, আর গিয়ে ব্যবসা শুরু করলাম। এক মাস 20-22 দিন দায়িত্ব না দায়িত্বে টাকা শেষ, লস মানে বুঝে ব্যবসা করতে পারিনি, শেষ কি করবো। ওখান থেকে এক বন্ধুর কাছ থেকে আরো 26,000 টাকা ধার নিলাম, একটা দোকানদারের কাছ থেকে পরিচিত ছিল আর কি। করলাম 26,000 টাকাও শেষ, লস। এখন বললাম শারমিন দেখো তোমার কথা মতো আইসা লস টস খাই, টাকা টাকা তো শেষ, টাকা দিয়ে টাকা নিছি তাও শেষ, বন্ধুর কাছে ধার আনছি তাও শেষ, ওদের কাছে বললাম ওরা টাকা টাকা দিবেন আর কি, কি করবো। এখন একটা সময় এরকম মাসখানে বেকার করতেছি, এখন বেকার ঘোরা নিয়ে গ্যাঞ্জাম, একটা দুইটা তিন চার দিন এত রাগারি হচ্ছে। পরে কি করবো মানে ওদের মানে উল্টা পাল্টা আমার মা বলছে বাইরে মানে খাইতে হলে ইনকাম করে আবি নিয়ে আবি। পরে কি করবো ওদের বকাবকির যন্ত্রণায় ভাবলাম মেয়েটা তো ছোট আর কি, লোকাই অনেক দূরে রাজনীতি যোগাযোগের কাজ নিলাম, কেউ না জানে ওই এলাকা থেকে প্রায় 26 কিলো দূরে যাইতাম, ভালোভাবে যাইতাম সেটা না ভাবে, ওখান থেকে জামা কাপড় খুলে কাজ করে বিকালে আসতাম, আইসা ওরা টাকা দিতাম শারমিনে, তখন 350 টাকা দিত আর কি, 50 টাকা খরচা করতাম আর 300 টাকা দিতাম, বলতো টাকা পাবো তাই। আমি বলছি এরকম বলতাম ওই সিমটা কাজ করলে হাত পা সাবান দিয়ে যতই পরিষ্কার করো একটা দাগ থাইকে যায়, সাদা সাদা একটা ফাটল দেখা যায়, এটা বুঝতে পারছি। তারপর শারমিনে বললাম যে শারমিন এই কষ্টটা সহ্য করা সম্ভব না, আমরা চলো বাড়ি যাই। বাবার কাছে বললে কানাকাটি করে হাত পাতা দিতে বাবা একটা ব্যবসা টাস হয়েছে মানিয়ে নাও, বাড়ি আমি গ্রামের বাড়ি কিছু পড়ি যাবো বাড়ি, আর মা বলছেন না বাড়ি যাওয়া যাবে না, এখানে বই যা কিছু করতে হবে। চিন্তাম এখানে বই কাজ করে খাওয়াবো ওদের সবাই যে আর বাড়ি খাওয়া এটা কি সম্ভব। তারপর আমি কিন্তু কাজের ছিলে না, এখনো আমি এমনি খুব আর কি শান্তিপ্রিয় মানুষ এখনো। তারপর এইরকম এক মাস যাবৎ দাদার যোগালে কাজ করলাম, সহ্য হয় না মানে সিমেন্টের বস্তা টানায় আর কি, মাথা উঠেই তো হয় একটু পাঁচতাম না আর কি, বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর কি করবো আবার কয়েকদিন বিরতি কাজ করে নিলাম বেকার। তারপর বাড়ির কাছ থেকে ওই যে ফতোয়ার কাছ থেকে আমি 10,000 টাকা নিলাম ধার, 10,000 টাকা নিয়ে ওদের 5,000 টাকা দিয়ে 5,000 টাকা আমি বাড়ি গেলাম, তোমার খাইতে লাগলো আমি বাড়ি থেকে আসি, বাড়ি থেকে বাবার কাছে কিছু টাকা টাকা আনি ব্যবসা করবো এটা ধারণা। বাবা দেবে একরকম জায়গা বিক্রি করবো, বাবার কাছে টাকা নেই। পরে এক সময় মানে কিছু সাইকেলের জায়গা কিনছিলাম আর কি, আমার এক জায়গায় ওই জায়গাতে জায়গা বিক্রি টাকা দেবো আমি, ওই সময়টা কাটতে গেল আব্বার টাকা আনতে আনতে আমি ওদিকে আবার আসলাম। আইসে কয়টা দিন রাগারাগি আমার পকেটে মনে করেন 500 টাকা ছিল, একদিন ওর শাশুড়ি লাগে প্রচন্ড রাগারাগি হলো, আমি রাগ করিয়া হোটেলে দিয়ে উঠলাম যে বাসায় থাকবো না, টাকা না নিয়ে বাসায় ঢুকবো না। তারপরে দুদিন হোটেলে নিলাম, 150 টাকা হোটেল ভাড়া ছিল, খাওয়া দাওয়া করি না। কিন্তু তখন আমার কাছে বিপি কয়টা ফোন ছিল আর কি, মোবাইল টোবাইল 3-4টা ফোন ছিল আমার কাছে। আমি দুদিন পরে আমার স্বামী ফোন করছে, তুমি কই? আমি বলছি হোটেলে, টাকা নেওয়া না নিয়ে তোমাদের বাড়িতে যাবো না, তোমার কথা তোমাদের সবই তো শেষ হয়ে গেল। তোমার মা বকাবকি করে বলছে তো আমার মানে নাম, আমার মেয়েটার নাম ইশরাত জাহান তোয়া, আমি নামটা রাখছি, তো আমার পছন্দ ধর তুমি আসো, মানে মিথ্যে কথা। তারপরে আমি তো আসলাম, বাড়ির সামনে আসা মাত্রই আর বাবা মা ওর ধরি আমার মায়, তুই ওটা অনেক খাস আর ঘুমাস, মারলো তুই ইচ্ছা মতো তোমার মারি মারলো। একপর্যায়ে আমার সেয়ার সাথে বাল এ মারে, সে মানে লাস্ট সুরাটা শালা সেও আমার মারে। আহ মানে তখন আর কি সহ্য করতো না, আমার কি কারে বিয়ে করলাম জীবনে, কি এই কি দেবতার মতো সম্মানটা, মানে খুব মানে আমার খুব কষ্টে খুব হাসি যায়, এই মনে হয় দেবতা। ওর বড় খালা, এটা চুলার একটা জ্বলন্ত কাঠ, সে আই আমার মাথা আছে, এই কাঠ দিয়ে একটা বাড়ি, মানে আমি মানে পুরো মানে বেলকা হয়ে গেলাম কি মারা, মানে এই মারামাসুর পরে এক কথা আমার মাথা রক্ত বেরিয়ে এলো, আমি রক্তের জন্য মানে দোকানে যাচ্ছি মাথাটা আর কি ওয়াশ করাবো, আমি যাইতে দেন আমার তখন আবার মানুষের মানুষের যদি দেখাবি আমি তোরে মারছি, আমি কিন্তু কারো কাছে আমি কিন্তু অনেক রাগি তেজি কিছু করতে পারি না, কেমন জানি বিবির কাছে বারবার হাইটে যাই, জীবনে কি জানি বলছিল তার প্রতিবল পাইতেছে আর কি, মারলো গেল, তারপর জিজ্ঞেস মিজ্ঞেস করলাম চলো বাড়িতে চলো বাড়িতে চলো বাড়িতে যাওয়া যাবে না, ওদের কিন্তু আমি হাজার বরত মানিয়ে নিছি, বাচ্চা নষ্ট করবে এটা সেটা সবাই বলতো, দেখ বাবা এই ভাবি এই খালায় একটা কিছু জীবনে একটা মেয়ে হয়েছে করবি কি, এখন সব মানতেছি আর কি, বাড়িতে যাবো কোন রকম বাড়িতেই যাবি না, কোন রকমের কষ্ট মষ্ট করে বাড়িতে নিলাম, বাড়িতে যাওয়ার পরে আম্মার সাথে বাধ্য দৈনিক, বাড়িতে যাওয়ার পরে দুদিন থাকতো আর পনেরো দিন বাপের বাড়ি, তিন দিন থাকতো পনেরো দিন বাপের বাড়ি, করতে করতে আসা যাওয়া করতে প্রতি মাসে চার হাজার আসা যাওয়া, তার মানে গাড়িতে আপনার এক হাজার টাকা খরচা ছিল, এর মাঝে আমি এবার আমার এলাকায় এমপি হিসাবে রাজনীতি করি, তো এর মাঝে রাজনীতি আগে থেকে ছিলাম, তারপরে এই ফাঁকে আর কি বাড়িতে বিয়ের পরে আর কি পনেরো সালের পরে রাজনীতি জড়িত, মানে ভালোই একটা তাদের মাঝ থেকে আমি দুইটা চাকরি দিয়ে সাত লাখ টাকা কামাইলাম মাঝে, সেখান থেকে দুই লাখ টাকা দিয়ে এলাকার সুপারি বাগান রাখলাম, যে সুপারি বাগান রাখা ওই দিয়ে ব্যবসা করবো, আর ধানের জমি রাখছি তো ওই ধান হবে ও তা দিয়ে আমরা চলবো, বাবা মা ছেলে মেয়ে বউ মানে একসাথে থাকবো আর কি, ওরা কোনোভাবে বাড়িতে থাকবেই না,
আচ্ছা
বাড়িতে চলে যায় আর কি, তারপরে আমি কিন্তু এই ব্যবসা শুরু করলাম, বাড়িতে গেলে দিন দিন ডিপোজ দিতে যায়, মানে আমি বলছি আমার বাবা মার কাছে না থাকো তাহলে আমার কাছে সম্ভব না সংসার করা, তোমাদের ওখানে পারবো না, এখন কোন তারা কোনোভাবে হেরা বলতেছে ওই বাগেরা না আমার মেয়েকে নিয়ে দেখা থাকো আবার যাইয়া, আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে এলাকায় কারেন্ট নেই, তারপরে টিভি নেই, অমুক নেই সমুক নেই, ফেকনা দেখে আর কি, আর কোনো কাজ করবে না, সকাল বারোটার সময় দশটার সময় ঘুমাইতে উঠবে আর কি, ওদের তো একটা মেয়ে ছিল একটু আলাদা দিয়েছিল আর কি, এরকম আমার সাথে গেলাম হয়তো একটা পর্যায়ে আমি ওর জন্য আমার মার কাছে হাত তুলছি, মানে আমি আশা করি এমন কান্না করতো যে তোমার মা আমার এমন সহ্য করতে পারতাম, মা তুমি আমার কেমন জানি ও এত অন্যায় করার পরও কেমন একটা দুর্বল ছিলাম, কি কারণে নিজে এখন পর্যন্ত জানি না কি কারণে ছিলাম, যাক এর মধ্যে পনেরো সালে গেল, মানে এর মধ্যে মনে করেন এক হাজার বারের বেশি গেছে ডিপোজ করবে, আমি শুধু বাধা দিছি তো আমার দিক তাকাইয়া থামো জীবনটা থামাই চলি একটা ভাবে চলবি, তারপরে থামছেন এর মাঝে এত কিছু হওয়ার পর না আসার পরে ডিপোজ দিবে থাকবি না, ডিপোজ তুমি না দিতে দাও আমি তোমার কাছে যাবো না, এই দুই বছর হচ্ছে বাড়িতে আসে না থাকবে না আমার সাথে, আমি যাইতাম বেড়াইতে আমার সাথে এক জায়গায় সময়তো না, গেলে পর কথা বলতো না, মানে গেলে পর এটা ওটা কথা বলি মানে আমার গায়ে হাত তুলতো, এরকম এর কর্মে এর মাঝে আমি আমার জেলায় একটা মেয়ের সাথে সম্পর্ক জড়াই, ও তো আসবি না সম্পর্ক, ও তো আসবি না ওর দিকে কাজ হবে না, এক সম্পর্ক করি সেই সম্পর্কে পনেরো ষোলো সালের মার্চের শুরু থেকে শুরু করি, শুরু করি প্রায় এবছরের প্রায় গেছে দুই মাস আগে থেকে পড়া লেখা পড়া, আমি তো রাজনীতি থেকে প্রচুর টাকা কামাচ্ছি, এটা আমার এলাকা সবাই জানে, সবাই জানে প্রচুর টাকা কামাচ্ছি, থানা মানার থেকে মানে ভালো একটা প্রবাস হয়েছিল আমার, তারপরে ওই মেয়ের পিছে ওরা লেখাপড়া থেকে শুরু করে সব খরচা বহন করছি, এই যে দ্বিতীয় সম্পর্ক করছি মানে ওয়ার কাছ থেকে আমি এত কিছু করবার যখন পাচ্ছি না আমার জীবন সুখী হইতেই হবে, কাউকে নিয়ে হবো এটা ছিল দ্বিতীয় আশা আর কি, সবকিছু করলাম, আমার নাম হচ্ছে রিক্তা, বাড়ি পিএসপুরে এরকমের, আর বাবা রিক্সা চালায়, আর আমি তো এলাকায় এরকম রাজনীতি হেডামাল একটা ছেলে সবাই জানে, তারপরে ওর সব দেখতেছি এত কিছু দেওয়ার পরে ওর কোন পরিবার থেকে কেউ কোনো প্রতিভা জানায় নাই, হঠাৎ করে এই আমার পরীক্ষার পরে এসিডি পরীক্ষা এই মেয়ে এবার আর কি দ্বিতীয় মেয়ে রিক্তা, পরীক্ষার পরে জুলাই তেরো তারিখ পরীক্ষা শেষ হয় আমাদের চোদ্দ তারিখ বিয়ের কথা দুজনে গোপনে, ওদিক থেকে আমার ওই বউ সে ডিপোজ দেয় না কিন্তু আমার সাথে আসবে না, আমি দিতে দিই না কিন্তু এই জন দেয় না, ডিপোজ নিয়ে বসে থাকে আর কি, তারপরে ওই মেয়েকে বিয়ে করার সময় ওই যে আমি আর রিক্তা পিএসপুর ডিসি পার্কে, তারপরে হোটেল কিছু কিছু হোটেল নাম মনে পড়ে না এখন, এর মাঝে ওর কিছু ছবি আমার কাছে থাকে, এক হাজারের বেশি ছবি ছিল, এটা ওর বাড়ির পাশে একটা মেয়ে আমাদের বাড়ির উপরে বিয়ে হয় ও দেখে বাড়ির কাছে বলে, বলার পরে গোলমাল লেগে যায়, এবারে নিয়ে আটকেই রাখে, আর দেখে কিন্তু জানতো আমার বউ আছে বাচ্চা আছে, আমার মেয়েটারে নিয়ে রিক্তার কাছে বহুবার একসাথে ঘুরছি, পরে আর কি আমার গার্ডিয়ানের সাথে গেলাম যে আমার দিবেন না কেন, আমার তারা বলতেছে তোমার একটা বিয়ে আছে, এর মধ্যে এই কাহিনীর মধ্যে আমার বউ আর কি ডিপোজ দিয়ে ফেলাইছে, তারপরে আবার গেলাম আমার দিবেন না কেন, দিতে পারি কিছু মানে ইয়ে আছে আর কি শর্ত আছে, শর্ত কি হয় তোমার বাইরে যেতে হবে, হ্যাঁ নয় তোমার রাজনীতি ছাড়তে হবে আর বাইরে যেতে হবে, আমি হ্যাঁ দুইটা করবো, রাজনীতি ছাড়লাম আর রাজনীতি তারা পছন্দ করে না এই জন্য, আর আমি বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, দুই মাসের মধ্যে আপনাকে বাইরে যাই দেখা যায় এবং কাগজপত্র আমি যেদিন বিমানের জন্য যাবো আর কি ফ্লাইট ডেট হবে ওই ডেট দেওয়ার আমার দশ দিন আগে বিয়ে দিতে হবে, আমি ইস্যুতে বাইরে যেতে পারি, কদিন পর তাও ক্যান্সেল করলো,
আপনি মেয়েটাকে বিয়ে করতে পেরেছেন শেষ পর্যন্ত, আপনার ফার্স্ট ওয়াইফ জানলো এটা পরবর্তীতে কত সালে জেনেছে, এই রিসেন্টলি জেনেছে
এই দুই মাসের মধ্যে, দুই মাসের কাজ মাঝখানে
দুই মাসের মাঝে গত দুই মাস আগে,
হ্যাঁ
তো জানার পরে কি হলো আপনাকে ডিভোর্স দিয়ে দিল,
হ্যাঁ
মানে এই ঘটনাটা যদি না ঘটতো তাহলে ডিভোর্স দিল, এটাতে আপনার কোন কষ্টের কোন বিষয় আছে কিনা,
আমি এখন মধ্যে ডিভোর্সের কাগজটা কিন্তু পাইনি, ওরা বলতেছে ডিভোর্স দিয়ে দিছি আমি, একটা মেসেজ আছে, কালকে পাঠাইছি। ওই শারমিন
কাগজ এখনো পাননি, কিন্তু আপনাকে বলে দিয়েছে ডিভোর্স দিয়েছে, মেবি ডিভোর্স দিয়েও দিবে অথবা দেয়নি, এরকম একটা কনফিউশন। আপনার অপরাধের জায়গাটা কোথায়? আমি আগাগোড়া পুরোটা শুনলাম। আপনার যেটা আছে, আমি যেটা বুঝি যে অন্ধ ইমোশন, এবং শুধু ইমোশনের বশবর্তী হয়ে কোনো কিছু লজিক চিন্তা না করে একের পর এক এই ধরনের সিরিয়াস সম্পর্কে জড়ানো এবং শেষ পর্যন্ত নিজের মেয়েটাকে নিজের কাছ থেকে হারানো, তাই তো? আপনি যখন আমাকে ফোন করছিলেন, আপনি বলছিলেন যে আপনি আপনার মেয়েটাকে অ্যাটর্নি কস নিজের কাছে ফিরে পেতে চান এবং সেটা সম্ভব হয়নি। আপনার অপরাধের জায়গাগুলো কোনগুলো আপনি বুঝতে পারছেন?
আমার মনে হচ্ছে যে এখন আমি ওকে সেক্টিভেজ করছি, তারপরে এত কিছু সেক্টিভেজ করার পরে আমি লাস্টে যে সম্পর্কটা করছি, ওই এত মানে কষ্ট সহ্য করার পরে আমার মনে হয় যে লাস্ট পর্যন্ত এই ওর সম্পর্ক করছি, এটার পর এটার জন্য ডিভোর্স দিয়েছি আর কি। কিন্তু
আমি সেটা বলছি না, বলছি যে এই যে ভুল যেটা হলো আপনার, দুটো ভুলই তো আমি একই রকম দেখি। একটা হচ্ছে যে একটা মেয়ের সঙ্গে আপনি মাসের পর মাস ভাবে থাকলেন, তাকে আপনাকে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হলো, তারপরে আপনি এত কিছু জানলেন, সেগুলোর প্রুফ পেলেন, পর্যন্ত ভিডিও টিডিও সবকিছু পেলেন, আপনার ফ্যামিলি রাজি ছিল না, তারপর আপনি মেয়েটাকে বিয়ে করলেন, বিয়ে করার পরে এরকম হাতাহাতি মারামারি এত কিছু হলো, তারপরেও আপনি মেয়েটার কাছ থেকে দূরে সরে আসতে পারেননি। তো এত কিছুর পরেও আপনি আবার ভুলবশত আরেকটা সম্পর্কের সাথে জড়াতে গেলেন এবং সেই মেয়েটা আপনাকে প্রথম মেয়ে সহ মেনে নেবে। আপনি তো বুঝতেই পারছিলেন যে এগুলো শুধু ইমোশনের খেলা, তারপর আপনি ইমোশনের মধ্যে কেন জড়াচ্ছিলেন?
বুঝি না, কারণ আমি যখন রাখতাম তখন পাইতে পড়ে গড়তো আসতো, রাত নাই দিন নাই সবসময় পাইতাম, কিন্তু ফিজিক্যাল বা কোনো খারাপ সম্পর্ক না, ঘোরাঘুরি আড্ডা হইতো আর কি।
আপনার ভুলগুলো কোথায় বলেন তো?
আমি আসলাম ভুলটাই,
আপনার অপরাধটা আপনি বুঝেন নাই এখনো?
না,
আপনি ভুলটাই বুঝেন নাই। আপনার ভুলটা হচ্ছে আপনার ইমোশনটাকে, আপনি যে ইমোশনের মধ্যে আছেন সেই ইমোশনটাকে, আসলে ইমোশন চলে গেলে কি অবস্থা দাঁড়াতে পারে সেটা নিয়ে আপনি চিন্তা করেননি। আপনার বাবা মা আপনাকে কি বলেছিল এই প্রথম বিয়েটার ক্ষেত্রে, কেন রাজি হয়নি বলেন?
মানে মানে নাই, আর দ্বিতীয় আমার পরিবার থেকে ওই শ্বশুর বাড়ি কেউ এই সাত বছরের মধ্যে যায়নি।
কেন না মানার পেছনে তো কারণ ছিল বাবা মায়ের, যে কি বলেছিল আপনাকে?
আমি আব্বা বলছে যে ওই আমার দাদা জায়গা বিয়ে করছে, ওখানে একটা মেয়ে ছিল, বাবা নাকি বিয়ে করছে সেখানে আমার মা একা, আর ওখানে একটা,
এটাও একটা অযৌক্তিক কজ। আমি যেটা বুঝি, যাহা বলিব সত্য বলিব, আমরা যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি, যে ধরনের কন্টেন্ট এখানে আসে, একেবারে খুন খারাপি থেকে শুরু করে একেবারে মানে ভয়াবহ রকমের অপরাধ যেটাকে বলে, সেই ধরনের অপরাধগুলো এখানে আসে। কিন্তু ওর ক্ষেত্রে অপরাধটা হচ্ছে একেবারেই সাইকোলজিক্যাল এবং নিজের প্রতি নিজের যে একটা অপরাধ, মানে চিন্তা ভাবনা না করে সামনের দিকে আগানোর যে অপরাধটা, এটা আসলে যাহা বলিব সত্য বলিব জায়গা থেকে খুব সেই ধরনের রাফ কন্টেন্টও না। কিন্তু আমরা মাঝে মাঝে এই ধরনের দুই একটা কন্টেন্ট আমরা যাহা বলিব সত্য বলিব নিয়ে আসি, কারণ যাই কিছু করি না কেন আমরা নিজেরা হ্যাপি থাকার জন্য করি, ভালো থাকার জন্য করি, সেটা কখনোই ভুল পথে বা নিজের প্রতি অবিচার করে সম্ভব নয়, সেটা আমরা প্রমাণ করার জন্য কখনো কখনো এরকম দুই একটা এপিসোড করি, হুইচ ইজ ভেরি মাচ সিমিলার টু হ্যালো 8920, যেটা অনেকেই হয়তো আজকের অনুষ্ঠানটা শুনে বলবেন যে ভাইয়া এই ধরনের কন্টেন্ট আমরা হ্যালো 8920 শুনি, ইউ আর অ্যাবসলুটলি রাইট। কিন্তু অপরাধের জায়গাটা বোঝানোর জন্য আমরা মাঝে মাঝে এই ধরনের কন্টেন্ট যাহা বলিব সত্য বলিব আনি, এই কারণে যে নিজের প্রতি ইনজাস্টিস করা শুধুমাত্র ইমোশনের জায়গা থেকে, এটাও কিন্তু এক ধরনের বড় অপরাধ। আমার মনে হয় যিনি সাইকিয়াট্রিস্ট আছেন তার সাথে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে পারি, যে তিনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন, যে এতগুলো এত বড় মাপের ইমোশনাল ইনজাস্টিস কি নিজের সাথে করলে সেটার ফিউচারটা আসলে কি দাঁড়ায়। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার?
যা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। তাদের যে স্বাধীনের যে কাহিনী সেটা ঠিক অপরাধ কাহিনী নয়, এটা হচ্ছে যে সামাজিক পারিবারিক এবং আবেগগত সমস্যা নিয়ে। ফোনে আলাপ করে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়, পরে সেখানে যাওয়ার পরে অনেকটা চাপাচাপি করে বা তাকে অনেকটা চাপ দিয়ে বিয়ে করে দেওয়া হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের শিক্ষার জন্য, যে আমরা এখন টেলিফোন পাইতেছি, মোবাইলে কথা বলতেছি, ফেসবুকে কথা হচ্ছি, তাকে পরিচিত হয়ে যায় এবং পরিচিত হয়ে মা বাবাকে না জানিয়ে নিজেরাই তাদের সঙ্গে দেখা করতে যাই। স্বাধীন ছেলে বলে তাকে হয়তো ইয়া করে নাই, কিন্তু আমরা এমনও কারণ জানি মেয়েদের ক্ষেত্রে এটা হয়, মেয়েরা কিন্তু এরকম ভুল করে ছেলেদের কাছে চলে যায়, সেই ছেলেরা তখন তখন তাকে তো বিয়ে তো করেই না, তাকে দর্শন করে এমনকি অনেক মেয়েকে মেরে ওঠেছে, এরকম কাহিনী হয়। অর্থাৎ তরুণ তরুণ এটা বুঝতে হবে যে আবেগের একটা নিয়ন্ত্রণের ব্যাপার আছে, তার সঙ্গে ভালো লাগে, সরাসরি প্রেম করবো, তারপর তাকে বিয়ে করে ফেলবো, তার জন্য উন্মাদ হয়ে যাবো, এটার আগে তাকে ভাবতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে কেরিয়ার আছে, আমাকে আরো উপরে যেতে হবে, সময় যখন বিয়ের সময় হবে মা বাবা জানবে, সবাই মিলে বিয়ে করবো, এরকম যে একটা সামাজিক প্রথা বা নিয়ম এটা কিন্তু আমরা ভুলে যাই। পরে এই আবেগের কারণে সে বিয়ে করে ফেললো, কিন্তু পরবর্তী পর্যায়ে সে জানলো যে ওই মেয়ের আরো অনেক সম্পর্ক ছিল, সেটা নিয়ে জগাজাটি মেয়ের সংসারটা পুরো দুরূপের মতন হয়ে গেল এবং মেয়ে তার কাছে ডিভোর্স হতে চাইলো, এবং এই ডিভোর্সের কারণে সে আরেকটা আবেগের মধ্যে পড়ে গেল, আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক করলো, এবং ওই আগের স্ত্রী তো এমনি তার সাথে ডিভোর্স ছিল, যখন জানলো যে আরেকটা সম্পর্ক আছে তখন উচিলা দিয়ে সে পুরোপুরি ডিভোর্স দিয়ে দিল। কিন্তু এই ডিভোর্স দেওয়ার পরে যার সঙ্গে তার প্রেম ছিল সেও কিন্তু তাকে বিয়ে হচ্ছে না, কারণ সে তো বিবাহিত। এখন এখানে আবেগ আমরা কিভাবে নিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে, আমাদেরকে বহু ভবিষ্যৎ ভাবতে হবে, আমাদেরকে নিজের জীবন লক্ষ্য কি সেটা আগে নির্ধারণ করতে হবে। আমি কি করতে চাই, কি হতে চাই, এখন আমি যেটা করতেছি আমি হয়তো একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করতেছি, এই সম্পর্কটা আমার কতটুকু আমি নিয়ে যেতে পারবো, আবার নিয়ে যাওয়াটা এখন ভালো হবে কতটুকু মন্দ হবে, এগুলি বাবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জীবনে যে লক্ষ্য চাকরি পড়াশোনা সেগুলি থেকে বিচ্ছিন্ন যাতে না হয়, আগে আমরা সেটা শেষ করতে হবে, আমাকে আগে প্রতিষ্ঠিত হবে, আমাকে এত পরিপক্ক হতে হবে, এই ব্যাপারগুলিকে কিন্তু গুরুত্ব দিতে হবে। তাহলেই কিন্তু আর মা বাবা যারা পরিবার আছে তাদেরকেও কিন্তু আর কি সতর্ক থাকতে হবে যে এই বয়সে অল্প বয়সে ছেলে মেয়েরা যাতে এরকম ফোনে হোক, ফেসবুকে হোক, এভাবে যাতে সম্পর্ক প্রেম করে এভাবে অল্প বয়সে প্রতিযোগিতা না পায়, তাদেরও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শেষ হয়ে গেল আজকের মতো জেবিএসবি অর্থাৎ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, বারবারই বলি আবার বলছি বলতেই থাকব, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, সবাই মিলে সুন্দর করে বাঁচি। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.